আসসালামু আলাইকুম, স্বাগত প্রত্যেককে যারা দেখছেন এবং শুনছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4 ঢাকা এবং কুমিল্লাতে সরাসরি কিন্তু ফ্রিকোয়েন্সির মাধ্যমে আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। এছাড়া যারা এই মুহূর্তে অনলাইনে ফেসবুক কিংবা ইউটিউবে ফেসবুক স্ট্রিমিং এ যুক্ত হয়ে গেছেন তাদেরকেও ধন্যবাদ। এবং এই ওয়েদারে আসলে কিন্তু যখন প্রচন্ড গরম আসবার সাথে ঠিক সেই সময়ে যখন আপনি বাড়ি ফিরে গেছেন কিংবা বাড়ি ফিরছেন ঠিক সেই সময় কিন্তু ভূত স্টুডিও শুরু হয়ে গেল। এবং প্রতিনিয়ত আমাদের আশপাশে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলোর ব্যাখ্যা বা কারণ আমরা খুঁজে পাই না, সেই ঘটনাগুলো নিয়ে কিন্তু আমরা নিয়মিত হাজির হয়ে যাই। এবং গত সপ্তাহেও যে কমিটমেন্ট আমরা দিয়েছিলাম যে এমন কিছু গল্প আমরা এমন কিছু ঘটনা এখানে আমরা নিয়ে আসবো যে ঘটনাগুলো আশা করছি আপনাদের ভীষণ রকম ভালো লাগবে, এবং সেই প্রতিশ্রুতির জায়গা থেকে কিন্তু অপূর্ব আবারও হাজির হয়ে গেছে। এবং একই সঙ্গে আজকে বেশ কিছু অতিথি কিন্তু রয়েছেন যাদের জীবনের সেই ভৌতিক ঘটনাগুলো কিন্তু আমরা শুনতে পারব। তো স্বাগত প্রত্যেককে যারা শুনছেন এবং দেখছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4 ফেসবুক এবং ইউটিউবের কল্যাণে, প্রত্যেককে আরও একটাবার ধন্যবাদ আমাদের পাশে থাকবার জন্য। এবং এই মুহূর্তে যে কথাটা সর্বপ্রথম আপনাকে বলতে চাই, পরবর্তী এপিসোডে যদি আপনি আসতে চান এই ভূত স্টুডিওর মঞ্চে, খুবই ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। এবং রেজিস্ট্রেশন করার যে প্রসেস বা রেজিস্ট্রেশন করার যে মাধ্যম সেটা কিন্তু আপনাকে জানিয়ে রাখতে চাই। মোবাইল ফোনের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন এবং পাঠিয়ে দিবেন যে নাম্বারটাই, সেই নাম্বারটা হচ্ছে 26969। চলছে ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পটাটা। যাদের বাড়িতে প্রাণ পটাটা পর্যাপ্ত পরিমাণে রয়েছে নিয়ে বসে পড়ুন, এবং যাদের বাসায় এখন পর্যন্ত প্রাণ পটাটা নেই, আশপাশের ডিপার্টমেন্টাল স্টোর গুলো কিন্তু এখন অনেক রাত অব্দি খোলা থাকে, সেক্ষেত্রে কালেক্ট করে তারপর সেই প্রাণ পটাটা নিয়ে বসে যান এবং শেষ পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত থাকুন আমাদের সঙ্গে। এবং আজকের প্রথম যিনি অতিথি তার সাথে আমরা পরিচিত হব এবং জানতে চাই যে তিনি কোত্থেকে এসেছেন। আসসালামু আলাইকুম ভাই, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত, আমার নাম মাহবুব আলম, আমি ঢাকা মানিকগঞ্জ থেকে আসছি।
মানিকগঞ্জ থেকে এসেছেন, প্রথমতই ধন্যবাদ, কারণ এই গরমে যখন অষ্টাগত প্রাণ তখন কিন্তু অনেকেই আমরা জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হচ্ছি না। সো এইটা একটা অনেক বড় পাওয়া আমাদের জন্য যে আমাদের লিসেনার, আমাদের বন্ধু যারা, এই মানুষগুলো কিন্তু সবসময় আমাদের সঙ্গে যুক্ত থাকেন। এবং দূর দূরান্ত থেকে এর আগেও আমরা দেখেছি কেউ চট্টগ্রাম থেকে, কেউ বরিশাল থেকে, কেউ নোয়াখালী থেকে, ফেনী থেকে, কুমিল্লা থেকে প্রচুর মানুষ আমাদের এখানে এসেছেন। সো ঢাকা, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ফরিদপুর কিংবা গাজীপুর, আপনি যেখান থেকে শুনেন না কেন, কিংবা আমাদের পার্শ্ববর্তী যদি বলি যে বিক্রমপুর, এই জায়গাগুলো থেকে যারা আমাদের সঙ্গে সবসময় থাকেন, অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের ভূত স্টুডিওতে মাহবুব ভাইয়ের প্রথম গল্পটা শুনবো। মাহবুব ভাই, আমরা প্রথম কোন ঘটনাটা শুনছি এখন?
আমার সাথে ঘটে যাওয়া যে ঘটনাটা এটা আমি তুলে ধরব, সেটা ভৌতিক যেটাকে বলে আর কি। আমি যখন আমার গ্রামের বাড়ি থেকে 30 মাইল দূরে নবাবগঞ্জ এলাকা, যেটাকে বলি দুহার নবাবগঞ্জ, আমার এক চাস্ত বোনের বাড়িতে আমি বেড়াইতে যাই। বেড়াইতে গিয়েই আমার সাথে সেই ঘটনা ঘটে যায়। ঘটনাটা হলো এই, আমি বেড়াইতে অনেক ভালোবাসি। গল্প বলার আগে আমি একটু উপদেশমূলক কথা বলতে চাই। বর্তমান তাপমাত্রা অনেক বেশি, যারা অফিসিয়াল নন অফিসিয়াল চাকরি করেন বা বিজনেস করেন, বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই আপনারা পানির বোতল এবং ছাতা হাতের কাছে টেনে নেবেন, এবং প্রয়োজন ছাড়া মনে করি ঘর থেকে বের হওয়াটাই উত্তম, বের হবেন না। আর যাদের শিশু বাচ্চা আছে, বৃদ্ধ মা বাবা আছে, তাদের সবাইকে যত্ন নেবেন এবং নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। আরও আমি জানাতে চাই, আমি আজকে এই হরসিটে বসে জাগো এফএম 94.4 আসতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। সেই সাথে আমার এই গল্প যারা শুনছেন বিভিন্ন জেলা থেকে, আমি সেই শ্রোতাদেরও জানাই অভিনন্দন। আপনারা মনোযোগ দিয়ে গল্পটি শুনেন, অবশ্যই ভালো লাগবে। আমি আমার বোনের বাড়িতে বেড়াইতে গেলাম, আমার বয়স তখন 9 বছর। আমি বেড়াতে ঘুরতে অনেক ভালোবাসি। আমার বোনের একটা দেবর ছিল, তার সাথে আমি ধরতে গেলাম মাছ। মাছ ধরতে গিয়ে অনেক বড় একটা নদী, নদীটার নাম ইছামতি নদী। আমিও মাছ ধরতে পছন্দ করি। আসলে কি, ভৌতিক যে একটা জিনিস আছে, যার সাথে না ঘটছে সে কেউ বুঝতে পারবে না। আমার সাথে ঘটেছে তাই আমি বুঝতে পেরেছি, এবং বাস্তবতাও তাই যে ভৌতিক বলতে যে একটা অলিক শক্তি বা জিনিস আছে বাস্তবতার তাই। তখন আমি আমার ওই বিয়ের সাথে যখন মাছ ধরতে গেলাম, মাছ ধরতে গিয়ে দেখি বড় বড় মাছ এদিক সেদিক লাফালাফি করে কিন্তু বড়শিতে একটা মাছও ধরে না। তা আমি তাকে বলতেছিলাম, কুদ্দুস ভাই, এত মাছ দেখি, তুমি মাছ তো একটা বড়শিতে ধরতে পারো না। তো আমার বিয়াই আমি হয়তো ভয় পাবো বিধায় সে আমাকে কথাটাকে একটু আড়াল করে গেল যে বিয়াই এটা হলো মাছ না, তো এটা এরকম থাকে, এটি ধরে না। তা আমি বলি যে আমি তাহলে পানিতে নেমে মাছটি ধরবো, বড়শিতে ধরে না। কয় না না, এটা ধরতে পারবে না। তা আমি তো অ্যাকচুয়ালি পোলাপনের মন, তখন তো খুব সাহস যে মাছকে আমার ধরতেই হবে। তা আমি করলাম কি, পানিতে নেমে পড়লাম। কুদ্দুস ভাই আমাকে বললো, না ভাই আপনি নেমেন না পানিতে, অসুবিধা আছে। তারপর আমি পানিতে মাছটা ধরতে নেমে গেলাম। একটা মাছকে আমি ধরবো, স্পর্শ করি, তার গায়েও আমি স্পর্শ করছি, কিন্তু মাছটাকে আমি ধরে রাখতে পারতেছি না। তার মানে ওই সময় আমার একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে যে আমাকে সে বেশি পানির দিকে নিয়ে যাচ্ছে। একটা পর্যায়ে ঠিকই অঘটনটা ঘটে গেল, আমি যখনই মাছ ধরতে গেলাম, এই ধরতে গিয়ে আমি মাছের সাথে যে পানির মধ্যে নেমে ডুব দিলাম, আমি আর উঠতে পারতেছিলাম না। তো আমার বিয়াই তো জানে যে আমি মাছ ধরতে গেছি, তখন আমাকে উনিও খোঁজাখুঁজি করতেছিল। একটা দিন আমি সেই পানির নিচে, আসলে বাস্তবতা যে কি একটা জিনিস, আমি ওই পানির নিচে আমি বুঝতে পারি নাই যে আমি আসলে পানির নিচে এসে এরকম আমাকে একটা আপ্যায়ন করছে বা এরকম একটা ওরা যত্নকারে আমাকে ওখানে বসাইছে। কিন্তু আমাকে ওখানে কিছু কথা বলেছে, ওই কথাগুলি আমি বলবো না। ওরা আমাকে অবজেকশন দিয়েছে যে তুমি দেখছো, যা দেখেছো তোমার স্বচক্ষে, কিন্তু সেই জিনিসগুলি তুমি মানুষের কাছে বলবো না। তখন আমি একদিন পরে আমি ঠিক যেখানে মাছ ধরতে আমার বিয়ের সাথে গেছিলাম, বিয়ে অনেক খোঁজাখুঁজির পরে বাড়িতে যখন খবর দিছে, তারপর আমার বোন আসছে, তারপর বোনের জামাই আসছে, প্রতিবেশী যারা আছে সবাই ওরা এখান থেকে খোঁজাখুঁজি করছে, তারপর জেলেকে খবর দিয়ে নিয়ে এসে জাল দিয়ে আমাকে অনেক খোঁজাখুঁজি করছে, কিন্তু পাই নাই। কিন্তু তারা একটা সময় আশা ছেড়ে দিয়েছে যে হয়তো লোকটা বেঁচে নেই, মরে গেছে। তারপরে যেদিন যে সময়টা আমাকে ওই মাছ ধরতে গিয়ে আমাকে পানির নিচে নিয়ে যায়, পরের দিন ঠিক ওই সময়টাই আমাকে ওই টানে উঠিয়ে দিয়ে গেছে। কিন্তু আমি বাস্তবতাই বুঝতে পারলাম যে আমার কাপড়ও ভিজে নাই, আমার গায়ে কোনো কাদাও লাগে নাই। আসলে আমি তো অনেক ভয় পাইছিলাম, কিন্তু যখন আমি উঠে এসে বোনের বাড়িতে আমি গেলাম, তারা সবাই ভয় পেল, কিন্তু আমি ভয় পাবো কি, তারাই আমাকে দেখে ভয় পেল, মেনেই নিতে পারছিল না যে আমি যে মাহবুব জীবন্ত অবস্থায় তাদের বাসায় আবার ফিরে আসছি। সবাই বলে না এটা তো মাহবুব না। তা আমাকে অনেক কিছু তারা জিজ্ঞেস করছে, আমাকে বলে সুরা বলো, তুমি সুরা ফাতেহা পাঠ করো, তুমি কোথেকে আসছো, তোমার গ্রামের নাম বলো, তোমার আব্বার নাম বলো, আমি সবকিছু একদম একরট ভাবে বলে দিছি। তখন তারা বলতে পারতেছে যে না ঠিকই হয়তো কোনো অঘটন ঘটছে। তখন আমাকে বলে, তুমি কালকে পানিতে পড়ে গেলা পুকুরে, কিন্তু আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, জেলে দিয়ে খোঁজাখুঁজি করলাম, ডুবুরি দিয়ে খোঁজাখুঁজি করলাম, তোমাকে পেলাম না, তাহলে তুমি এখন কি করে আসলা? আমি বললাম আসলে আল্লাহ পাক সবকিছুই করতে পারে, যেমন হায়াত আল্লাহ পাক রেখেছে আমি বেঁচে আছি, বাট আমার একটা অঘটন ঘটছে, আমি মাছ ধরতে গেছি, মাছের সাথে আমি গভীর পানিতে তলিয়ে গেছি, এতটুকু আমি বলতে পারি। কিন্তু তারপরে পানির নিচে আমাকে আপ্যায়ন করলো, এত একটা যত্নকারে রাখলো, সেই জিনিসটা স্বচক্ষে না দেখলে কেউ বলতে পারবে না। তারপরে কি করলো, তারা কিছু ফকির কিছিমের লোক আছে যারা ঝাড়ফুঁক করে, আমাকে এসে আমার তালুই একজন এই ঝাড় টাড় করে সে আমাকে গামছা দিয়ে অনেক পিঠে মাজায় বাড়িতে শুরু করলো, আর বললো যে তুমি সোজা হয়ে দাঁড়ায় থাকো। আমি দাঁড়াই রইলাম, কিন্তু ব্যথা পাচ্ছি, তারপরে বলতে পারছি না, যেহেতু একটা অঘটন ঘটছে আর ভূত বলতে জিনিসটা আছে এইটা আমি কাউকে বিশ্বাস করাইতে পারতেছি না। কিন্তু তখন আমার এই তালুই আমাকে ঝেড়ে 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 পরে আমাকে বললো, তুমি করো, তোমাকে সোনার উপর পানি দিয়ে তোমাকে গোসল করাবে, গোসল করানোর পরে তুমি একদিন ভাত খেতে পারবা না। আমি তো ভাত খেতে চাই, তো আমাকে একদিন ভাত খেতে দিল না। তখন আমাকে ঝাড়তে ঝাড়তে অনেক সময় লাগলো, নেওয়ার পরে একটা সময় বললো, ঠিক আছে তুমি এখন পিছনের দিকে তাকাবে না, ব্যাক করে ব্যাক করে তুমি রুমে যেতে হবে, বা সামনের দিকে তাকাইবে না, ডানে বামে তাকাইবে না। আমাকে অনেকগুলি তারা অবজেকশন দিল। দেওয়ার পর আমি ঘরে গেলাম ঠিক মতো, তখন আমাকে ওই সর্ষের তেল, তিলের তেল এগুলি পরে টরে দিল, গায়ে মালিশ করলো। তারপরে আমাকে আমার আপা বললো, সত্যি কথা বলতো তোর কি হয়েছিল? তা আমি আপাকে এই কথাটাই বলতে পেরেছি যে আমি মাছ ধরতে গিয়েছি, মাছ ধরতে যেই আমার ওই মাছের লুবে পড়ে আমি পানিতে নেমে পড়ি, পানিতে নেমে পড়লে আমাকে তারা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি বাস্তবতাই বুঝতে পারি না যে পানির নিচেও আলাদা এরকম আমাদের এই শহরের যেরকম ঘর বাড়ি এরকম আছে। এই জিনিসগুলি আমি তখন ফিল করলাম। আর আমার বিয়ে তখন থেকে আমাকে বলে যে আপনি কে নিয়ে আর কোথাও যাওয়া যাবে না, কিন্তু আপনি ভয় পান না, আমি নামতে মানা করলাম পানিতে, তারপরেও নেমে গেলেন, আর এখন যদি একটা দুর্ঘটনা ঘটে গেত আপনার বাবা মার কাছে আমি কিভাবে জবাব দিব। তারপরে আমি বললাম দেখেন মৃত্যু তো একটা সময় হবেই, যে কারো যে রকম অবস্থায় হবে মৃত্যু হয়ে যাবে, আপনিও ঠেকাতে পারবেন না আমিও ঠেকাতে পারবো না। তারপর আমার তালে আমাকে একটা তাবিজ দিয়ে দিলেন, তাবিজটা দেওয়ার পরে অ্যাকচুয়ালি একটা সময় আমি রাস্তায় যখন হাঁটতাম একা একা হাঁটতে থাকতাম তখন মনে হইতো যে আমার পিছনে কেউ একটা আসে। এই জিনিসটা আমি আমার তালুর কাছে প্রকাশ করতেছিলাম যে আমার পিছনে হয় কেউ আসে বা কেউ একটা ডাক দেয় যে এই মাহবুব কোথায় যাচ্ছ, এরকম একটা সাউন্ড। তখন উনি আমাকে একটা তাবিজ দিয়েছিল, কিন্তু ওই তাবিজটা বছরখানির মতো আমি ব্যবহার করেছিলাম, একটা সময় কোথায় পড়ে গেছে, কিন্তু পড়ে যাওয়ার পরে আমার কিন্তু ওই অসুবিধাটা আবার দেখা দিয়েছিল। তারপরে আমাদের মাদ্রাসার যে একজন মাওলানা ছিল, বড় মাওলানা, উনি আমাকে একদিন বলল ভাইয়া তুমি একটু মাদ্রাসায় মাগরিবের নামাজের সময় এসো, তোমাকে আমি একটা আয়াত পড়ে ফুদে দেবো না গায়ে, তোমার আর এই অসুবিধা হবে না। তখন আমি মাওলানা সাহেবের কাছে মাগরিবের সময় গিয়ে মাওলানা সাহেবের সাথে আমি নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে উনি আমাকে ফুদিয়ে দিয়েছে। আমি যখন মাদ্রাসা থেকে বের হলাম, বাট আমার ওই বোনের বাড়ির সামনেই কবরস্থান, মাদ্রাসা এবং মসজিদ, তিনটা জিনিসই একাত্র। কিন্তু ওইখানে কি একটা ত্রুটি হলো, আমি যখনই বের হলাম মাদ্রাসা থেকে বাসার দিকে যাব, কিন্তু আমাকে বাসার দিকে না যেতে দিয়ে আমাকে মনে হলো যে দুই তিন জন লোক টেনে শুধু কবরের দিকে নিয়ে যাচ্ছে, এখন আমার গায়ের লোমগুলি শিহরে উঠছে। তা আমি ওদের সাথে অনেক শক্তি করতেছি, কিন্তু আমি পারছি না যে তাদের কাছ থেকে ছুটতে। ওরা আমাকে টেনে 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 কবরের দিকে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পর একটা পর্যায়ে দেখলাম যে হয়তো অনেকদিন আগে একটা লোককে সেখানে মাটি দিয়েছিল, মাটিটা সরে একটু গর্তর মতো হয়ে রয়েছে। তখন আমাকে টেনে নিয়ে ওই গর্তর ভিতরে বসায় রাখলো, আমাকে বলল শুনো তুমি ওই যে পানিতে ডুবানোর পরে তোমাকে বলেছিল যে তুমি কাউকে ওই জিনিসগুলি বলবা না। আমিও বলতেছিলাম যে আসলে তো আমি বলি নাই, তাই কয় তুমি তাহলে হুজুরের কাছে গেলা কেন? তখন আমি বললাম হুজুরে আমাকে বলছিল, কয় তোমাকে সময় দেওয়া হবে এবং সুযোগ দেওয়া হবে, দ্বিতীয়বার আর কখনো তোমার যত ধরনের অসুবিধা হোক, তোমার পাশে হাঁটুক, কথা বলুক, তুমি সাউন্ড করবে না, বাট তুমি সাহস নিয়ে চলতে থাকো, আমরা জানি তুমি ভয় পাও না, তুমি নামাজ কালাম পড়ো, তারপরে হুজুরের কাছে বলবো না। তখন আমি বললাম তাদের কাছে যে প্রতিজ্ঞাবদ্ধ করলাম যে ঠিক আছে আমি আর কাউকে বলবো না, তোমরা আমাকে আজকের মতো ছেড়ে দাও। তখন তারা বলল তুমি চোখ বন্ধ করো, তা আমি চোখ বন্ধ করলাম। ঠিক আমি না হেঁটেই দেখলাম যে আমি আমার বোনের বাসার দরজার সামনে উপস্থিত হয়ে গেলাম। এই ছিল আমার জীবনের ঘটে যাওয়া প্রথম ঘটনা।
অলরাইট, সো মাহবুব ভাইয়ের কাছ থেকে আমরা প্রথম স্টোরিটা শুনছিলাম, এবং এই স্টোরিটা যদি বলি যে যথেষ্ট অদ্ভুত, কিংবা যদি বলি যে লোমহর্ষক তো বটেই, এবং ঘটনাগুলো যাদের সঙ্গে ঘটে তারাই কেবল বলতে পারেন যে ব্যাপারগুলো আসলে কতটা ভৌতিক বা কতটা হচ্ছে থাকে না, মানে আপনি আপনার জায়গা থেকে হয়তোবা মনে করছেন যে একটা সিম্পলি একটা ঘটনা হয়তোবা ঘটে গেছে, বাট যিনি চাক্ষুষ চোখে দেখেন নিজের সামনে ঘটে যায় তিনি আসলে ঘটনাটা ভালো ফিল করতে পারেন যে কি ঘটেছিল। আছেন অনেকে আমাদের সঙ্গে, এবং youtube.com/jagofm এবং facebook.com/apurbo.fm এবং facebook.com/jagofm তিনটা প্ল্যাটফর্ম থেকে আপনি এই মুহূর্তে কিন্তু লাইভ আমাদেরকে দেখতে পাচ্ছেন। আছেন আমাদের সাথে বাসেদ ভাই, এবং তিনি শুনছেন এবং বলছেন যে গরমে অতিষ্ঠ হয়ে আছি এবং শরীরটা কিঞ্চিত খারাপ, তবুও শুনছি আপনাদেরকে। এবং আছেন আমাদের সাথে সৌম্য, বলছে ভালোবাসার আরেক নাম হচ্ছে ভূত স্টুডিও, ধন্যবাদ আপনাদেরকে। এবং আরো অনেকে রয়েছেন, যেমনটা হচ্ছে তাসলিমা, তিনি বলছেন তার বাসা মানিকগঞ্জে এবং তিনিও আসতে চান একদিন ভূত স্টুডিওতে, অসংখ্য ধন্যবাদ। আছেন আমাদের সাথে শিমু, বলছেন তার কাছেও বেশ ভালো লাগছে। হাফিজ আছেন আমাদের সাথে, এবং আরো অনেকে রয়েছে যেমনটা দেখতে পাচ্ছি। আছেন আমাদের সাথে তন্ময়, এবং তন্ময় বলছেন কোন একটা এপিসোডে তিনি আসার প্ল্যান করেছিলেন, এবং তিনি যেদিন আসতে চাইছিলেন এবং তার যেদিন আসার কথা ছিল সেদিন তার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়, এবং সেই ঘটনা ঘটার পরে তিনি রেজিস্ট্রেশন করতে কিছুটা ভয় পাচ্ছেন। নো প্রবলেম, যদি আপনার শারীরিকভাবে বা মানসিকভাবে আপনি অসুস্থ বোধ করেন সেক্ষেত্রে আমাদেরকে একদিন আগে জানিয়ে দিলেই আই হোপ আমরা সেটা রিকভার করতে পারবো, বিকজ এখানে যে মানুষগুলো আসেন তারা তো সকলেই জাগো এফএম এর অতিথি, সো সেই জায়গা থেকে শুধু এতটুকু রিকোয়েস্ট করব, যখন আপনাকে কনফার্ম করা হবে, যদি আপনি বাই এনি চান্স না আসতে পারেন, হুট করে অসুস্থ হয়ে গেলে দ্যাট উইল বি ডিফারেন্ট, বাট আপনার যদি মনে হয় যে আপনি কোনো কারণে স্কিপ করতে চাচ্ছেন, অন্তত আপনি 24 ঘন্টা আগে আমাদেরকে ইনফর্ম করবেন। এতে করে যেটা হবে যে একটা থাকে না যে প্রবলেম বা সমস্যা, এই সমস্যাটার সম্মুখীন আমরা হব না। আছেন আমাদের সাথে মিজান এবং তিনিও আছেন এবং তার বেশ কিছু স্টোরি তিনি আমাদেরকে শোনাতে চাচ্ছেন এবং তিনি আসবেন। পারভেজ আছেন আমাদের সাথে কুমিল্লা দাউদকান্দি থেকে, তিনি আমাদেরকে শুনছেন। আছেন আমাদের সাথে এই মুহূর্তে তানভীর, বলছেন ভাইয়া ভালো লাগে ভূত স্টুডিও এবং ভালোবাসি আপনাকে, ধন্যবাদ। সো অপূর্ব আছে আপনাদের সঙ্গে এবং ব্যাক টু ব্যাক আজকে বেশ কিছু ঘটনা আমরা শুনবো। মাহবুব ভাই, দ্বিতীয় কোন ঘটনাটা শুনছি
আমরা? হ্যাঁ, দ্বিতীয় তো আমার সাথে ঘটে যাওয়া। আমি ঢাকা শহরে যখন প্রথম জব নিয়ে আসি, মিরপুরে আমি একটা বাসা নিই, আমার এক কলিগ আর্মিতে চাকরি করতেন, তার সাথেই আমার খুব অন্তরঙ্গ ছিল এবং সবসময় তার সাথে আমি আমার কথাগুলি শেয়ার করতাম। আমি যে বাসাটায় গিয়েছিলাম, এলাকাটার নাম হলো চলন্তিকা আবাসিক এলাকা। আমি রুমে ঢোকার পরে একটা জিনিস ফিল করতে পারলাম যে রুমটা আসলে সেফটি না, রুমের ওইখানে আশেপাশে কোনো জিন ভূতের এরকম একটা প্রশ্রয় আছে। তখন আমি তাকে কয়েকবার বলেছি যে ভাইয়া, আপনার এই রুমটার এখানে এইরকম এইরকম কোনো প্রবলেম ফেস করছেন আপনি কখনো? কিন্তু সে আমাকে অস্বীকার করছে। এই যে গত রমজান মাসে ঘটনাটা আমার সাথে ঘটল, তা আমি প্রায় সময়ই এখনও আমি অ্যালার্ম ছাড়াই আমি 3:30 বাজে ঘুম থেকে গেট আপ করি এবং 1 ঘন্টা আমি ব্যায়াম করি, তারপরে শাওয়ার করি, ওয়াশরুমে যাই। তখন ওই রোজাটার সময় আনটাইমলি একটা সময় আমার কাছে মনে হলো যে বাসাটায় আমি থাকি, যার সাথে আমার বন্ধুত্ব, সেই বন্ধুর ছল ধরে লুঙ্গি পরে খালি গায়ে আমার কাছে আমার দরজাটায় এসে নক করছে। তা আমি দেখলাম সচক্ষে যে সেই লোকটা আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এবং আমি ডাকলাম তাকে, ইসাক ভাই ইসাক ভাই, খাবার টাইম কি হয়েছে? কিন্তু সে কথা না বলেই চলে গেল। কিছুক্ষণের মধ্যেই আমি আমার মোবাইলটা টিপে দেখলাম যে তখন 1:20 বাজে, কিন্তু কিচেন রুমে আওয়াজ পাওয়া যাচ্ছে, পানি ছাড়া এবং কিছু কাজকর্ম করতেছে মহিলারা এরকম। আমি যখন এই আওয়াজটা শুনে কিচেন রুমের কাছাকাছি গেলাম, যে দেখি যে কেউ নাই। আমি আবার তাদের রুমে যেয়ে ডাকার চেষ্টা করলাম যে ইসাক ভাই, এখন তো সময় হয় না, আপনি কেন আমাকে ডাক দিলেন, আমি তো উঠে বসে আছি, আপনারা তো এখন উঠেন না। কিন্তু যতই আমি তাদেরকে ডাকাডাকি করলাম, কিন্তু সেই ডাকাডাকিতে তারা আমাকে সাড়া দিল না। বাট আমি দেখলাম সেই ইসাক ভাইয়ের মতো চেহারা এবং লুঙ্গি পরা লোকটা আমার কাছে এসে ডাকলো এবং কিচেন রুমে হাঁড়ি পাতিলের যে একটা আওয়াজ, রান্না করার যে একটা আওয়াজ, খাবার প্লেটে বেড়ে দেওয়ার যে একটা আওয়াজ, এই আওয়াজটা যখন আমার কাছে আসতেও আমি তখনই কিচেন রুমে দৌড়াই যাই, দেখি যে কেউ নাই। আমার কাছে সেই কথাগুলি লুকাইতো, কিন্তু আমি যখন বাস্তবে এই জিনিসটা দেখলাম এবং বুঝতে পারলাম, তখন আমি তাকে বললাম যে ভাইয়া, আমি আপনাদের এই রুমটা ছেড়ে দিতে চাই, আমি এই রুমটায় থাকবো না। তা আমাকে বলল কেন? তা আমি বললাম, দেখেন আপনাকে আমি বারবারই বলেছিলাম যে আপনার যে বাসাটা আমি প্রথম যেদিন প্রবেশ করলাম বা দেখলাম, তখন আমার মনে হয়েছিল যে এই বাসাটা এরকম নীরব কেন, বা কোনো সারা শব্দ পাচ্ছি না কেন, বা লোকজন আসে না কেন, এই বাসাটা কেন এত খালি থাকে। তখন সে বলল, একটা কিছু আছে, তুমি কি দেখেছো? আমি বললাম হ্যাঁ, আমি তো সচক্ষে দেখলাম যে আপনার মতো আকৃতি হয়ে লুঙ্গি পরা একটা লোক আমাকে এসে দরজায় টোকা দিল, কিন্তু আমি টোকা দেওয়ার সাথে সাথে দরজাটা যখন ওপেন করলাম, আমি দেখলাম সে বের হয়ে গেল। কিন্তু আমি তখন সাথে সাথে নেমে দেখলাম যে আমার ক্লোজ গেটে তালা লাগানো, দরজার যে 2 নম্বর গেট সেটায় তালা লাগানো, অথচ লোকটা গেল কিভাবে? তখন যেমন আমি আপনার বাসায় এসে আপনাকে নক করলাম, কিন্তু আপনারা উঠলেন না। তারপরে আমি অনেক ভয় পাইতেছিলাম, মাঝে মাঝে রাতে আমি যখন শুয়ে থাকতাম, আমার খাটটা মনে হতো যে উঁচা করে 3-4 জনের ধরে উঁচা করে নিয়ে যায়, আমি অনেক ভয় পেতাম। একটা সময় আমি সত্যি অনেক চিল্লাচিল্লি করতেছিলাম, পরে পাশের থেকে ওই লোক এসে বলে, কি ভাই আপনি এত চিল্লাচিল্লি করলেন কেন? আমি কই, দেখেন আমি যে খাটটার ভিতরে শুয়ে আছি সেই খাটটা ধরে 4 জন আমাকে উঁচা করে নিয়ে যাচ্ছিল। তখন বলে, এটা কি বলেন? আমি হ্যাঁ আমি তো বললাম, ওই কি এরকম তো হওয়ার কথা না। কিন্তু ইসাক ভাইয়ের ওয়াইফ উনি আমাকে সত্যি কথাটা বলছে, ভাইয়া আমরা এই বাসাটা ছেড়ে দিব, এই বাসাটার ভিতরে এরকম অনেক ঘটনা ঘটে, ইভেন ওই বাসাটার ভিতরে একটা ফ্যামিলির 2 জন লোককে ওরা মেরে ফেলছে কি ভুলের কারণে। তখন থেকে আমি আরো ভয় পেলাম। তারপরে আমি কি করলাম, আমি বাসা খুঁজতে লাগলাম। আমি চিন্তা করলাম যে এই মিরপুর এই এলাকাতে আমি থাকবো না, বাসা খুঁজতেছিলাম। তখন উনরাও আমাকে বললো, ঠিক আছে, যেহেতু তুমি ফ্যামিলির সাথে আমাদের অ্যাটাস্টেড হয়ে গেছো, আমি তোমাকে আমরা যেখানে বাসা নিব ওই বাসাতেই থাকবো। তখন ওই দুইটা বিল্ডিং এর পরে আমরা আরেকটা বিল্ডিং এ চারতলায় উঠি, কিন্তু চারতলার উঠার পরে আমরা হলো লাস্ট স্টেপটায়। ওইখানে আরেকটা অসুবিধা হলো কি, আমরা রাতে যখন ঘুমিয়ে থাকতাম তখন অনেক রাতে, আসলে যারা জানে হিন্দু বাড়িতে ওই পায়ে ঘুঙ্গুর দিয়ে নাচানাচি করে, তখন ওই নাচানাচির আওয়াজটা পেলে আমাদের ঘুমটা ভেঙে যেত। কিন্তু ঘুমটা ভেঙে যখন আমরা ছাদে যেয়ে দেখতাম আর কোনো কিছু দেখতাম না, কিন্তু যখনই রুমে ঘুমাইতে আসতাম প্রতি রাতেই এরকম এই ঘুঙ্গুরের শব্দে আমাদের ঘুমটা ডিস্টার্ব হতো। তখন ইসাক ভাইকে বললাম, ওনার বাড়ি অ্যাকচুয়ালি ছিল শেরপুর জামালপুরে, যে ইসাক ভাই আমি আসলে আপনাদের সাথে আর থাকতে পারছি না, ইভেন আমার ফ্যামিলিকেও আমি শেয়ার করছি, আমার বাচ্চাকেও শেয়ার করছি। তারপরে ওনারা বললে আমরা তো কখনো পাই না। পরে একটা দিন যেটা হলো, মানে লাস্টের দিন, আমি যখন বাসা ছেড়ে দেওয়ার জন্য পরিকল্পনা নিলাম, আমার জানালার সামনে দিয়ে মিষ্টির যে খাঁচি, দুইটা খাঁচি ওই জানালার গ্রিলের মধ্যে বেঁধে রাখছে, তখন আমি যখন ফজরে নামাজ পড়তে উঠছি তখন দেখলাম যে দুইটা বক্স। তখন ইসাক ভাইকে ডাকলাম, ভাই একটু দেখে যান তো, দেখলো যে দুইটা বক্স। আমি কই এটা কে দিল, কই কে দিবে এখানে, আমি আমি যাই নাই যে দেখেন। পরে উনি ওই মিষ্টির বক্স দুইটা আনলো। তো প্রথমত আমরা খেতে চেয়েছিলাম না মিষ্টিটা, তো ইসাক ভাই বলে খেয়ে ফেলি, কিন্তু এখনো আমি মিষ্টি খাই। ওই মিষ্টির যে একটা সুস্বাদ এবং স্মেল, যেটা গ্রান বলে, সেই রকম আর কোথাও পাচ্ছি না। এই ছিল আমার জীবনের সাথে ঘটে যাওয়া দ্বিতীয় ঘটনা।
অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। এবং দুটো ঘটনা কিন্তু আমরা শুনে ফেললাম, এবং অনেকে কিন্তু আমাদের সঙ্গে এসএমএস এ যুক্ত আছেন এবং অনেকে রয়েছেন আমাদের সাথে ফেসবুকেও। মাহাদি বলছেন, মাহবুব ভাইয়ের ঘটনাগুলো বেশ ভালো লাগছে এবং তিনি বেশ প্রাণবন্ত একজন মানুষ, অসংখ্য ধন্যবাদ। আছেন আমাদের সাথে আচ্ছা ফয়সাল, এবং তিনি বলছেন তার বাসা হচ্ছে মাটি কাটাতে, এবং তার বাসায় প্রায় প্রতিদিনই তিনি যেহেতু ছাদের ফ্লোরটায় থাকেন এবং চিলে কোঠা যেটা, এবং প্রায় সময় তিনি বেশ কিছু অদ্ভুত শব্দ শুনতে পান এবং কিছু দুর্গন্ধ তিনি পেয়ে থাকেন, এবং কখনো কখনো এমনটা হয় তিনি ফিল করেন কেউ হয়তোবা তার রুমে অবস্থান করছেন এবং তাকে কেউ ফলো করছেন। তো ঘটনাগুলো যদি আপনি এখানে এসে বলতে চান তাহলে ঝটপট করে রেজিস্ট্রেশন করবেন, এবং তার জন্য মোবাইল ফোনের এসএমএস অপশনে যে টাইপ করতে হবে RBS, তারপর নাম, লোকেশন এবং প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। আর জলশিরি থেকে আছেন আমাদের সাথে এই মুহূর্তে তমা, এবং তিনি বলছেন তিনি এবং তার মা এবং তার ছোট্ট মেয়ে ওয়াজেহা তিনজন শুনছেন এই মুহূর্তে ভূত স্টুডিও। থ্যাংক ইউ সো মাচ। এবং এই ধরনের টেক্সটগুলো, এই ধরনের কমেন্টগুলো আমাদেরকে কিন্তু ভীষণ পরিমাণে অনুপ্রাণিত করে। নাহিদ আছেন আমাদের সাথে, রাহাত বলেছেন তিনি শুনছেন এই মুহূর্তে পশ্চিম রামপুরা থেকে, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আছেন আমাদের সাথে এই মুহূর্তে কুমিল্লা কান্দিরপাড় থেকে আমাদের সাথে আছেন ইয়াসিন ভাই, এবং তিনি নিয়মিতভাবে জাগো এফএম শুনেন, এবং আগামী মাসে তিনি ঢাকায় আসবেন, তখন ভূত স্টুডিওতে এসে কিছু ঘটনা তিনি শেয়ার করবেন, ধন্যবাদ। এবং আছেন আমাদের সাথে জামাল ভাই, তিনিও শুনছেন কুমিল্লা থেকে, কুমিল্লার প্রচুর বন্ধু। সো কুমিল্লার বন্ধুদের সাথে একটা গেট টুগেদার যদি হতো, যে এমন একটা এপিসোড আমরা করতে চাই যে সেখানে সবগুলো কুমিল্লার বন্ধু যদি থাকে, আই হোপ আমাদের আরো ভীষণ রকম ভালো লাগবে। সো হোপফুলি কোনো না কোনো একদিন সেই পর্বটা আমরা করতে পারবো, আশা করছি। এনিওয়েজ, আরো অনেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, সেই কমেন্টগুলো আমরা রিড আউট করবো, বাট তার আগে আবারও মাহবুব ভাইয়ের কাছে যাবো। বাট আপনাকে মনে করিয়ে দিতে চাই, চলছে ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটাকে চিপস নাকি বিস্কিট, বিস্কিট নাকি চিপস, সেটা কিন্তু খেয়ে তারপরে ফিডব্যাকটা আমাদেরকে জানাবেন, কি মনে হচ্ছে আপনার কাছে, এটাকে চিপস নাকি বিস্কিট, নাকি বিস্কিট নাকি চিপস। এবং একই সঙ্গে আবারও যুক্ত হচ্ছি আমরা মাহবুব ভাইয়ের সাথে। মাহবুব ভাই, তৃতীয় ঘটনাটি কি আপনার নিজের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা?
না, এটা হলো আমার মামাতো ভাইয়ের সাথে ঘটেছে এবং আমি তার সাথেই ছিলাম, সেই ঘটনাটাকে আমি বলবো। আমার মামার বাড়ি হলো মানিকগঞ্জ জেলায়, তা আমার মামাতো ভাই আর আমি হলো এক বছরের ডিফারেন্স। আমরা সবসময় মারামারি, কাটাকাটি, খেলাধুলা সবসময় একাত্রই সবসময় ই করতাম আর কি, আর তুইময়ী করেই সবসময় কথা বলতাম। তা এখন আমার ওই মামাতো ভাইটা, আসলে এখন তার ওইটা নাই, নদীর মধ্যে থেকে ডুব দিয়ে বড় বড় বাইলা মাছ ধরতেন ওই গর্তের থেকে। তা আমাকে বলতো, চল যাই, তুই মাছ রাখবি, খালইরা ধরে রাখবি, আর আমি মাছগুলি ধরে নিয়ে আসবো নদী থেকে। তা আমি ওর সাথে যাইতাম, প্রায় 7-8 মাইল দূরে অনেকগুলি নদী আছে, যেমন আমার ওই নানার বাড়ির আশেপাশে কালীগঙ্গা, ধলস্বরী, ইছামতি, বুড়িগঙ্গা, 4টা নদী আছে। তা এখন ওই আমাকে বলে, চল মাহবুব তুই আমার সাথে চল মাছ ধরবি। আমি বললাম চলো যাই। তো ওই মাছটা ধরতে হলো বিশেষ করে দুপুরের সময়, রোদ্রের সময় যখন পানিটা একটু নিট অ্যান্ড ক্লিন থাকতো এবং নিরবতা থাকতো পানিটা, ওই সময় অনেক ডুব ডুব দিয়ে সেই মাছগুলি ধরে আনতো। তাই উনি আবার কিছু একটা জানতো, আমার মামাতো ভাই বলতো যে সে নাকি কি একটা সাধন জানে, আমাকেও বলতো যে কোনো অসুবিধা না আমি যাই। কিন্তু ওই দিন যে ঘটনাটা ঘটল, 10-15টা মাছের মতো ধরে খালের মধ্যে দিচ্ছে অনেক বড়, এবং ওই বাইলা মাছ খেতে আমরা অনেক পছন্দ করতাম, অনেকে বেলে মাছ বলে। এখন লাস্টে যখন আমার মামাতো ভাইটা ওই পানির মধ্যে ডুব দিছে, সে 1 ঘন্টা হয়ে যায় আর উঠে না পানির থেকে, আর আমিও যে কাউকে বলবো এরকম লোকও খুঁজে পাচ্ছি না যে আমার মামাতো ভাইটা যে পানির নিচে চলে গেছে, আর সে তো এখনো 1 ঘন্টা ওভার হয়ে গেল উঠতেছে না, আমার করণীয়টা কি? আমি এরকম ছোটাছুটি করতেছিলাম যে কার কাছে বলবো, কিভাবে বলবো, কোথায় পাবো সেই লোক। তখন আমার মামাতো ভাই কিন্তু ওই পানির নিচে ওই যে মাছের যে একটা লিডার থাকে, মানে ওদেরও একটা লিডার আছে, তারা তাকে আটকিয়ে রাখছে এবং ওকে শর্ত পড়াইছে যে তুমি আর কোনোদিন এরকম মাছ ধরতে আসবে না। কিন্তু এখন আমি যখন দৌড়াদৌড়ি করতেছিলাম, ওই সময় দেখি যে আমার মামার বাড়ির যে রাখালটা, ওই রাখালটা আসতেছিল। তখন আমি কান্নাকাটি করে বললাম যে ভাইয়া, আলী আকবর ভাই যে পানির নিচে ডুব দিল, এখন তো উঠে না, সে কোথায় গেল? কই বলো কি? সেও দৌড়ায় দৌড়ায় করতে করতে পরে মামার কাছে যায় বললো। তো মামা যায় বললো কি, জেলেদের বললো। তো আমাকে বললো ভাই না কোথায়, আমি বললাম এইখানে ডুব দিছে। কিন্তু যেখানে আমার মামা তো ভাইটা ডুব দিয়েছে সেখানে কিন্তু সে নেই, তাকে অন্য একটা জায়গায় ট্রান্সফার করে নিয়ে গেছে এবং আটকায় রাখছে তাকে। তখন অনেকবার জাল দিয়ে জেলেদের সাথে অনেক খোঁজাখুঁজি করার পরে পাচ্ছিল না। তা আমার মামি অনেক কান্নাকাটি করলো, মামাও কান্নাকাটি করলো, যেমন আমার মামা এই ছেলের আশা করতে করতে 7টা মেয়ে হয়েছে, তারপরে হলো একটা ছেলে হয়েছে যার জন্য তার নাম রেখেছিল আলী আকবর, আকবর আর কি। এখন সে খোঁজাখুঁজি করে পাচ্ছে না, তা আমিও ভয় পাইলাম। আমার মাও আমার সাথে অনেক রাগ করলো, তুমি কেন ওর সাথে গেলা বা ওই মাছ ধরতে গেল? আমি মাকে বললাম, মা আমি কি করবো, সেই তো আলী আকবর ভাই তো আমাকে নিয়ে গেল যে তুই খালই রাখবি আর আমি। কিন্তু এই যে এতক্ষণ যে আমাকে খালের মধ্যে মাছগুলি দিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরে দেখি একটা মাছও খালের মধ্যে নাই, আমি আরো ভয় পেয়ে গেলাম যে মাছগুলি গেল কোথায়, এত বড় বড় মাছ সে আমাকে ধরে দিল, এখনো সেই মাছগুলি নাই। কিন্তু অনেক চেষ্টা করার পরে খুঁজে পেল না। পরে একজন লোক আছে, সে হলো আলী সাধন এবং কালী সাধন, দুইটা সাধন আছে মন্ত্রের জগতে সবচেয়ে বড়। তো ওই লোককে মামা নিয়ে আসে, দেখো আমার ছেলেটা এরকম হয়েছে, কয়ে স্যার, আমার মামাও শিক্ষক ছিলেন প্রাইমারি স্কুলের, তখন বলে যে স্যার আপনি কোনো চিন্তা করেন, আমি আমার সাধনাটা করে দেখি। উনি বললো যে আমাকে একটা মাটির পাত্র দিতে হবে একদম নতুন, আর একটা নতুন গামছা দিতে হবে, আর দিতে হবে হলো একটা তেল, নারিকেল তেল। পরে উনি কি করলো, এটা ঢেলে ঢেলে মনে করেন ওনার করণীয় করলো। পরে উনি বললো একটা আয়না দিতে হবে, নতুন আয়না। তখন উনি আয়নার ভিতরে সবাইকেই দেখাইছে, আমরাও দেখছি, বলছে যে স্যার আপনার ছেলে মরে নাই, বাচ্চা আছে, বাট ওর একটা মিস্টেক হয়েছে, ওই যে মাছ ধরতে যায় ওই ওইখানে কিছু একটা গলত করছে, ওদেরও একটা লিডার আছে, মাছেদেরও একটা লিডার আছে, যে লিডারের সাথে ওই হয়তো অ্যাক্সেস কিছু বলছে, এর জন্য আটকে রাখছে। তাহলে করণীয় কি? বলে যে স্যার আপনার একটা মুরগি দিতে হবে, আর হলো 6 কেজি দুধ দিতে হবে, আর চাল দিতে হবে হলো 1 কেজি, আপনি নিয়ে আসেন এখনই আতপ চাল। সেই চালটা হলো আতপ চাল, এমনি কোনো সিদ্ধ চাল না, সেটা হলো আতপ চাল, যেটা আগুনের ছাড়া আর কি। তখন বললো ঠিক আছে। তো উনি অনেকক্ষণ মন্ত্রতন্ত্র পড়ার পরে উনি পানির নিচে ডুব দিল, ডুব দেয়া আমার সেই মামাতো ভাইটাকে নিয়ে আসলো। কিন্তু মামাতো ভাইটা অজ্ঞান, সে বলতে পারে নাই যে এতদিন পর্যন্ত সে পানির নিচে আছিল। তখন ওই লোকটা আমার মামাতো ভাইকে মাথার ভিতরে নিয়ে, তারপর শোয়া এরকম পেটে চাপ টাপ দিয়ে পানি টেনে বের করার পরে, ঘণ্টাখানির পরে ওই কাশ আর কিছুই বাইরে বাইরে করলো যে ওনার কানে যাতে সেই শব্দটা প্রবেশ করে। তারপর সাইডেলনি আল্লাহর রহমতে সে আমার মামাতো ভাইটা তখন জ্ঞান ফিরল। জ্ঞান ফিরার পরে উনি বলতেছিল যে আমি এখানে কেন? তখন আমি বলি তুমি এখানে কেন, তুমি এতদিন কোথায় ছিলে, তুমি তো খুঁজি ছিল না তোমার। কই বলস কি মাহবু, আমি তো ভালোই ছিলাম, আমি তো ঘোরাঘুরি করছি। এই ছিল আমার তৃতীয় ঘটনা।
অলরাইট, এবং এই ঘটনাটাও যদি চিন্তা করে দেখেন, তিনি হয়তোবা যেটা বলতে চেয়েছিলেন যে মাছ ধরতে যেয়ে হয়তোবা আমরা সকলে জানি যে জিনরা বিভিন্ন রূপে কিন্তু নিজেদেরকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করে থাকেন, হয়তোবা কোনো জিনের সঙ্গে কোনো একটা ঘটনা ঘটে গেছিল, মাছের রূপে হয়তোবা সেখানে জিন ছিল। এনিওয়েজ, এবং আরও একটা ইন্টারেস্টিং ঘটনা শুনবার পর আবারও আপনার কাছে আমরা ফিরে আসতে চাই, এবং facebook.com/jagofm সেখানেও কিন্তু অনেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। জুনায়েদ বলছেন, স্টোরিগুলো কিন্তু ফাটাফাটি লাগছে এবং ভালো লাগছে, বাসায় ইলেকট্রিসিটি নাই কিন্তু জাগো এফএম শুনতে পারছি, ভালো লাগছে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন টেলিভিশন দেখেন সেখানে আপনার ইলেকট্রিসিটির প্রয়োজন হয়, আপনি যখন হয়তো বা কম্পিউটারে কাজ করছেন সেখানে হয়তো আপনার ইলেকট্রিসিটির প্রয়োজন হচ্ছে, কিন্তু রেডিও ছোট্ট একটা বাটন ফোন যদি আপনার সঙ্গে থাকে কিংবা স্মার্টফোনে যদি আপনি শুনতে থাকেন তো সেখানে কিন্তু ইলেকট্রিসিটি চলে গেলেও খুব একটা ব্যাঘাত ঘটে না, রাইট? আপনি যদি ফেসবুক স্ট্রিমিংটা না দেখে থাকেন সেক্ষেত্রে আপনার চার্জও খরচ হচ্ছে না, বাটন ফোনে আপনি পর্যাপ্ত সময় কিন্তু একদমই অল্প যদি বলি যে চার্জ খরচ করে কিন্তু রেডিওটা শুনতে পারছেন। তো এইটা হচ্ছে রেডিওর অ্যাডভান্টেজ, যেই অ্যাডভান্টেজটা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে এবং ইনশাল্লাহ এর সামনেও এর পরবর্তী দিনগুলোতেও থাকবে আশা করছি। এনিওয়েজ, চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণপটারা। প্রাণপটারা কি চিপস নাকি বিস্কিট, বিস্কিট নাকি চিপস, সেটা কিন্তু ট্রাই করে ডেফিনেটলি আপনি আমাদেরকে জানাবেন এবং পরের পর্বে কি করে আসবেন। অনেকেরই একটা প্রশ্ন যে আমিও এখানে আসবো, আমিও বেশ কিছু ঘটনা বলবো। একটু আগে ইরফান নামে একজনকে দেখছিলাম যে তার ব্ল্যাক ম্যাজিক রিলেটেড বেশ কিছু ঘটনা আছে এবং তিনি আসতে যাচ্ছেন এবং তিনি সিলেট থেকে দেখছেন এই মুহূর্তে আমাদেরকে। তো প্রথমত সিলেটবাসীকেও ধন্যবাদ আমাদের এই ভূত স্টুডিওর সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য। তো পরের এপিসোডে যদি আপনি আসতে চান তার জন্য ঝটপট করে করবেন রেজিস্ট্রেশন, মোবাইল ফোনের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর নাম, তারপর লোকেশন এবং প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নাম্বারটায়। মাহবুব ভাইয়ের যে সর্বশেষ ঘটনা সেই ঘটনাটা শুনবো, তারপর মাহবুব ভাইকে বিদায় দিব, তারপর কিন্তু আরো বেশ কিছু অতিথি রয়েছে তাদের কাছ থেকে তাদের এক্সপেরিয়েন্সগুলো আমরা জানবো। মাহবুব ভাই, আপনার সর্বশেষ কোন ঘটনাটা আপনি শোনাবেন?
হ্যাঁ, আমি শোনাবো আমার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনাটা। উনি একজন শিক্ষক মানুষ ছিলেন, এখন বাচ্চা নেই, ওনার জন্য দোয়া করি।
অবশ্যই,
আসলে
অবশ্যই আমরা মাহবুব ভাইয়ের যে বাবা রয়েছেন যিনি এই মুহূর্তে পৃথিবীতে আমাদের মাঝে নেই, তার জন্য অনেক অনেক প্রার্থনা আমাদের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং একই সঙ্গে আপনাকে আরো একটাবার মনে করিয়ে দিতে চাই, চলছে কিন্তু ভূত স্টুডিও, ব্রাচু বাই প্রাণপটাটা। যারা যারা এখন পর্যন্ত আপনি অনুষ্ঠানটি লাইভে শেয়ার করেননি, ঝটপট করে শেয়ার করে ফেলবেন। এবং একই সঙ্গে যেটা বলবো, যারা যারা আছেন আমাদের সঙ্গে কানেক্টেড ইউটিউবের থ্রুতেও, সেখানেও কিন্তু আপনি আপনার ভালো লাগা কিংবা মন্দ লাগাগুলো ডেফিনেটলি জানাবেন। আমি আজকে ইউটিউব থেকেও কিন্তু লাইভ যে কমেন্টগুলো, যে রিয়াকশনগুলো আপনারা দিয়ে থাকেন সেই লাইভ কমেন্ট বা সেই লাইভ রিয়াকশনগুলো নেওয়ার চেষ্টা করব। চলছে অপূর্বর সঙ্গে ভূত স্টুডিও, আশা করছি শেষ মুহূর্ত পর্যন্ত আপনি থাকবেন যুক্ত জিওগ্রাফির সঙ্গে। মাহবুব ভাই,
হ্যাঁ, আমি
অবশ্যই আপনার বাবার জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া থাকলো এবং তার সঙ্গে ঘটে যাওয়া যে ঘটনাটা সেই ঘটনাটা শুনে।
হ্যাঁ, আসলে বাবা আমাদের কখনো হাতে মারতেন না, উনি খুব ভালো শিক্ষক ছিলেন।
জি,
আর বাবা যে স্কুলে শিক্ষকতা করতেন আমরা কিন্তু সেই স্কুলে পড়তাম না, কারণ রেজাল্ট ভালো হলে বলতো যে মাস্টারের ছেলে, ওনাকে কোশ্চেন দেখাইছে এর জন্য রেজাল্ট ভালো। আমাকে বলতো বাবা যে ঠিক আছে তুমি কোথায় পড়তে চাও, 7 মাইল 8 মাইল 5 মাইল দূরে যে স্কুলগুলি আছে সেই স্কুলগুলিতে আমরা পড়াশোনা করতাম। আর আমাকে একটা বাইসাইকেল কিনে দিয়েছিলেন শখ করে, ফনিক সাইকেল, অনেক দামি সাইকেল, এখন ওইগুলি পাওয়া যায় না, অরিজিনাল। তা আমি করতাম কি, গ্রামের ছেলে পেলেদের নিয়ে একসাথে কাউকে কাঁধে বসাইতাম, একজনকে কেরিয়ারে বসাইতাম, সামনের কেরিয়ারে বসাইতাম, একজনের সিটে বসতো, প্যাডেল মারতো, নিয়ে যেত। কিন্তু আমার বাবা সবসময় তাহাজ্জুদে নামাজ পড়তো এবং সে প্রায় সময় জিন দেখতেন। একদিন জিন দেখছে যে তার ছেলেদের বিয়ে করাতে যাবে, তাহাজ্জুদ নামাজে যখন মসজিদে দাঁড়াইছে তখন আমার বাবাকে বলে এই যে মিষ্টিটা তোমার বাসার জন্য নিয়ে যাও। আর আমাদের বাড়িটা আসলে আগের দিনের পুরানা বিল্ডিং, তো এখন আমরা বিল্ডিং এ থাকি না, বিল্ডিংটা এভাবেই পড়ে আছে। ওই সময় এরকম ফাউন্ডেশন করে তুলে নাই বিল্ডিংটা, বিল্ডিংটা গড়েছিল হলো আমার দাদার আমলে ইটা গেঁথে গেঁথে মাটি গর্ত করে বিল্ডিং, খুব শক্ত ছিল কাঠের ই দিত। তখন আমার বাবা এই জিনগুলিকে সবসময় দেখত এবং আমাদের বাড়িতে বিভিন্ন প্রকারের ফুল গাছ ছিল, হাসনাহেনা, কামুনি, শেফালি বকুল, বকুল ফুল, গন্ধরাজ, বিভিন্ন প্রকারের ফুল গাছ। আমার বাবা ওই নামাজ পড়ে এসেই উনি করতো ওই ফুল দিয়ে আমাদের নাম লিখত, বিভিন্ন রকম ফুল টুল আট করে ওই ফুল দিয়ে লিখে রাখতো। আমার বাবা মাঝে মাঝে বলতো, শোনো তোমাদের জিনে কিন্তু কোনো ক্ষতি করবে না, আমি প্রতিদিনই জিনের সাথে কথা বলি, তোমাদের কোনো ক্ষতি করবে না, কিন্তু তোমরা যদি কখনো অপবিত্র অবস্থায় থাকো তাইলে কিন্তু তোমাদের ক্ষতি করবে। একটা সময় হয়েছিল ঠিক তাই, যে আমার বড় ভাইকে রাতের সময়, জিনের মধ্যে ওর ট্যাপ আছে, কেউ খারাপ আছে কেউ ভালো আছে, তো ওই খারাপ জিনটা আমার ভাইকে আচার মেরেছিল। তখন আমার বাবাকে যখন বললাম যে আমার ভাইকে যেরকম আসার মারলো, তখন আমার বাবা বললো অসুবিধা নাই, ওদের একজন লিডার আছে তাকে আমি খুশিন করবো নে পরবর্তীতে। তখন আমার বাবা ওই তাহাজ্জতে নামাজ পড়তে গিয়ে বসে থাকতো। পরে একদিন এক জিনের সাথে বললো, দেখো আমার ছেলেটাকে তোমাদের জিন এরকম আসার মারলো কেন, তোমার আমার ছেলে কি করছে? তখন বললো জিনে যে দেখো আমার তোমার ছেলের দুষ্টা হচ্ছে এই যে আমরা যে রাস্তাটা যাব সেই রাস্তাটা সে ব্লক করেছিল, যার জন্য আমাদের যেতে অসুবিধা হয়েছিল, বিদায় তাকে এমনি হাত দিয়ে সরাই দিয়েছে, কিন্তু তোমরা মনে করছো আছার দিয়েছে, ওটা আছার দেয় নাই। পরে আমার বাবা বললো, দেখো আমার ছেলে অনেক ভয় পাইছে, কয় অসুবিধা নাই, আমরা একটা সময় তোমার ছেলেকে আদর করে দিয়ে আসবো। ঠিক একদিন জুমার নামাজের পরে, মাগরিবের নামাজের আসরের নামাজের একটু আগে, ওই জিনেরা মানুষের রূপ ধরে, মানে ওই জিনরা যখন আসে তাদের গায়ে একটা ফ্লেভার আছে, অনেক ভালো একটা গ্রান, আমরা উপলব্ধি করতে পারতাম যে এত গ্রান কেন, মাকেও বলতাম বাবাকেও বলতাম, তো বাবা বলতো তোমরা বেশি কথা বলো না, তো এখন এত গ্রান যেমন একদম আতর, বিভিন্ন রকমের আতর পারফিউম দেওয়া ওই লোকগুলি চলে আসে। তখন হজুর টাইপের একটা লোক, বাবা বলছে দেখো তোমরা যে কেউ কিছু দেখো কিছু বলবো না, তা আমার সেই বাড়িটাকে যখন আছাড় দিয়েছে তখন ওই হজুর টাইপের ওই লোকটা এসে মাথার ভিতরে তাকে হাত বুলাই দিছে, হয় তুমি কি ভয় পেয়েছ? পরে বলছে হ্যাঁ আমি ভয় পেয়েছি, কিন্তু আমার ভাই অনেক কান্নাকাটি করছে, যখন তার গায়ে হাত বুলাই দিছে সমস্ত কিছুই মনে করেন তার একদম স্বাভাবিক হয়ে গেছে। তারপরে থেকে আমাদের বলতো যে তোমাদের কোনো ভয় নাই, তোমরা যেদিকে যাও যেভাবে যাও তোমাদের সাথে আমরা আছি। অনেক সময় আমরাও যখন স্কুল থেকে আসতাম দেখতাম যে ওই বাবা বলতো যে দেখো কেউ কিছু দিলে নিও, কিন্তু তো হজুর আয়েশা বলতে যে তোমার আব্বা তোমার জন্য চকলেট কিনে দিছে। এই ছিল আমার চতুর্থ ঘটনা
এবং
সর্বশেষ ঘটনা। আমি আমার শ্রোতাদের সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। আরেকবার আমি স্বাস্থ্যমূলক উপদেশ কিছু কথা বলতে চাই। বর্তমানে যে তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস, আপনারা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না, বাসার বাইরে যাবেন না, যারা অফিসিয়াল কাজ করেন, বিজনেস করেন অথবা নিজেই যা কিছুই করেন, বের হওয়ার আগে অবশ্যই পানির বোতল এবং ছাতা হাতে নিয়ে বের হবেন, এবং বৃদ্ধ মা বাবা যাদের আছে তাদের প্রতি যত্ন নেবেন, যারা শিশু বাচ্চা আছে 0 থেকে 1 বছরের তাদেরকেও যত্ন নেবেন, কারণ এই গরমের জন্য শিশুদের বিভিন্ন রকম রোগ হয়। আরেকটা কথা বলতে চাই, পারিব না এই কথাটি বলিও না, আর না পারিলে একবার দেখো শতবার। আমি অনেক চেষ্টার পরেও আজকে আমি আসলে আনন্দিত যে 94.4 FM এসে নিজে মুখে এবং সামনে বসে ভাইয়ের আমি গল্প বলতে পারলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম, এবং অসংখ্য ধন্যবাদ আমাদের মাহবুব ভাইকে, অনেক দূর থেকে তিনি আসছেন এই গরমের ভেতরে, এবং এই মানুষগুলোর প্রতি আমরা সবসময় কৃতজ্ঞতা জানাই। এবং একই সঙ্গে আপনাকেও যেটা বলবো সেটা হচ্ছে যে পরবর্তী এপিসোডে কিন্তু আপনাকে এই হট সিটে মাহবুব ভাইয়ের জায়গায় দেখতে চাই। তার জন্য ছটপট করে যেটা করবেন সেটা হচ্ছে রেজিস্ট্রেশন, মোবাইলের SMS অপশনে যে টাইপ করতে হবে RBS, তারপর আপনার নাম, লোকেশন, প্রফেশন, এবং পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। গরমকে উপেক্ষা করে কিন্তু এই মানুষটা এখানে চলে এসেছেন আপনাদের সঙ্গে তার স্টোরিগুলো শেয়ার করতে বা ভাগাভাগি করতে। আই হোপ আপনাদের ভীষণ রকম ভালো লেগেছে, এবং ভালো মন্দ সেই ফিডব্যাকটা কিন্তু জানাবেন ছটপট করে আমাদের ফেসবুক লাইভের কমেন্ট সেকশন, অথবা JFM, তারপর নাম, লোকেশন এবং SMS, মানে আপনার ভালো লাগা কিংবা মন্দ লাগা, পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। চলছে ভূত স্টুডিও উইথ মি আর অপূর্ব, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আর বিরতির ওপারে যখন ফিরছি থাকছেন পরবর্তী গেস্ট। চোখ রাখুন জাগো FM এর ফেসবুক পেজ এবং শুনতে থাকুন জাগো FM 94.4।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
ভাষায় করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro, texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips, eta biscuit, eta chips, eta biscuit, eta chips bro.
Bashai kora alu shake, spicy seasoning er twist hello prawn potato.
Guys thamo, eta chips ta ki biscuit ke bujhe nao.
স্বাগত আপনাকে আরো একবার, এবং আপনি শুনছেন এবং দেখছেন এই মুহূর্তে জাগো এফএম 94.4 চলছে ভূত স্টুডিও ব্রডকাস্ট বাই প্রাণপটাটা। এবং অবশ্যই উপস্থাপনায় আজকে অপূর্ব আছি আপনাদের সঙ্গে, এবং আশা করছি ভীষণ রকম ভালো লাগলো। মাহবুব ভাইয়ের আমরা চারটা স্টোরি শুনছিলাম, কিছু ঘটনা তার নিজের সঙ্গে, কিছু স্টোরি তার বাবার সঙ্গে এবং তার কাজিনের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। সো মোট চারটা স্টোরি আমরা শুনছিলাম, অনেকেই বলছিলেন যে এটা ভালো লাগছে। সো এটাই আসলে আমাদের পাওয়া, এবং একজন অতিথি যখন এখানে আসেন তার স্টোরিগুলো শেয়ার করতে, সো এই পজিটিভ ফিডব্যাকগুলো কিন্তু তাদেরকে ইন্সপায়ার করে আরও ভালো কিছু স্টোরি কালেক্ট করবার জন্য, এবং পরবর্তী কোনো না কোনো পর্বে এখানে এসে সেই ঘটনাগুলো বলবার জন্য। এবং আশা করছি আজকের বাকি এপিসোডগুলো কিন্তু আপনাদের দুর্দান্ত রকম ভালো লাগবে। এবং সবসময় আমাদের যে রিকোয়েস্টটা থেকে থাকে, এবং আজকেও আমরা যখন কমেন্ট পড়ছিলাম তখন দেখছিলাম যে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা যদি শুনতে পেতাম তাহলে ভালো লাগতো। সো আশা করছি আজকে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা শোনাতে পারবো। এবং আমাদের দ্বিতীয় যিনি অতিথি রয়েছেন তার সাথে আমরা পরিচিত হবো। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আপু
ফারিয়া বিনতে আসিফ, আমি ফার্ম গেট থেকে এসেছি, আমি হাউস ওয়াইফ।
কেমন আছেন?
একটু আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন?
আলহামদুলিল্লাহ। ফারিয়াপু, আমরা প্রথম কোন ঘটনাটা শুনছি আপনার কাছ থেকে?
আমি প্রথমে ব্ল্যাক ম্যাজিক দিয়ে শুরু করতে চাই। কাহিনীটা আসলে ঘটে যায় আমার একটা ফ্রেন্ডের সাথে। তো কিছুদিন আগে আমি ওর বাসায় গিয়েছিলাম। তো বাসায় যাওয়ার পর ওর একটা ছোট বেবি আছে, তো ওর বেবি হঠাৎ করে দেখি কি কিরকম জানি মানে স্বাভাবিক আচরণ করতেছে না, কিরকম এদিক থেকে দৌড়িয়ে এক সাইড থেকে দৌড়িয়ে আবার এক জায়গা দিয়ে দৌড়িয়ে ওখান থেকে আসতেছে, এবং মানে মানে খুব ভয় পাচ্ছে। তো এখন হঠাৎ করে না আমি আমার ফ্রেন্ডের সাথে গল্প করছি, এবং ওই মুহূর্তে দেখি কি বেবিটা দৌড়ায় বলতেছে বাচ্চা অবাচ্চা 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 বলে, ওখানে যেই আমাদের দরজা থাকে দরজার পিছনে লুকিয়ে গেল। তো তখন আমি জিজ্ঞাসা করলাম যে কি হইলো, ও এরকম কেন করলো বাবুটা? তখন বলতেছে বলিস না দোস্ত, এখন এই যে আমাদের কিছুদিন আগের থেকে আমাদের এরকম রিলেটেড কিছু অশরীরি কিছু দেখতে পাচ্ছি। তো তখন আমি বললাম কি হয়েছে আসলে কাহিনী, তখন ও খুলে বলল যে আসলে কি বলবো যে আমার যে ফ্রেন্ড, ওই ফ্রেন্ডের হাজব্যান্ডের উপরে মানে সাধারণত ব্ল্যাক ম্যাজিকটা করা হয় এই সম্পত্তিগত কারণে। তো এখন ব্ল্যাক ম্যাজিকটা মেইনলি করা হয় যাতে ওনার কোনো ধরনের মানে বাদ বাধা যেটাকে বলে, এবং ওই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে হচ্ছে আপনার ওনার কোনো উন্নতি হয় না, এবং বিভিন্ন মানে জিন টাইপের জিন চালান করে দিয়েছে এরকম যিনি অশরীর জিনিসপত্র ও দেখতে পায়। আমি বললাম যে দেখি দুই একটা মানে কি কি হইতে পারে একটু বলতো দেখি। এবং আমি ওইখানে থাকতে থাকতেও আমি মানে নিজে নিজ সশরীরে মানে জিনিস উপলব্ধি করে এসেছি যে আসলে ও জিনিসটা মিথ্যা না। যেটা আমার সাথে ঘটে যায় সেটা আমি প্রথমে শুরু করি, যে আমি ওদের সাথে গল্প করতে করতে ওরা একটা সময় সন্ধ্যার সময় ওরা করে কি একটা ঘরের ভিতরে ওর হাজবেন্ড আর ও সন্ধ্যার পর ওরা একটা রুমের ভিতরে থাকে, ওই রুম থেকে ওরা বের হয় না। তো আমি যখন গিয়েছিলাম তখন প্রায় আসর শেষ পার হয়ে সন্ধ্যার টাইমই। তো এখন আমি বললাম যে আমাকে নামাজের জন্য জিনিসপত্র তৈরি করে দে, আমি নামাজটা পড়ব। তখন নামাজ পড়ে ওরা করলো কি সবাই একসাথে এক রুমের মধ্যেই মানে আমি সহ এক রুমের মধ্যেই আমরা রইলাম। তা এখন আমাকে আমার ফ্রেন্ডটা বলল যে দোস্ত তুই এখন কিন্তু বাইরে যাস না, তুই নামাজ পড়ে এখানে আমরা কিছুক্ষণ বসে থাকবো 20-15 মিনিট, তারপরে আমরা হচ্ছে যা করার করব। কারণ ওই অশরীরটা এই সন্ধ্যার টাইমে এবং ইয়ের টাইমে বেশিরভাগ রাতের টাইমেই বের হয়। তো তখন তো আমি খুব ভয় পেয়ে যাই, এবং তারপরে আমার নামাজ শেষে আমি যখন বের হই আর কি 20-25 মিনিট পর আমরা বের হই। বের হওয়ার পর ও আমার জন্য একটু চা বানায়। তো ওদের আবার একটা ঘর আছে, সেই ঘরটা হচ্ছে একটা মানে ওরা ওখানে কবুতর পালে। তো ওই রুমটা আমি একটু মানে খুব আগ্রহবশত দেখতে যাই, যে ওই রুমটার মধ্যে কোনো লাইট ছিল না, এবং আমি ওই রুমটার মধ্যে এমনি করে একটু মানে উঁকি দেই। উঁকি দেওয়ার সময়ই দেখি যে ওখানে একটা কবুতরের যে খাঁচাগুলো থাকে ওই খাঁচার সামনে একটা কালো কালারের অশরীরী ও কবুতরের খাঁচার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এবং আমি যখনই মানে খুব জোরে চিৎকার দিলাম জিনিসটা মানে চোখের পলকে ব্লিঙ্ক হয়ে গেল, এবং আমি খুব ভয় পেয়ে যাই। ওরা তাড়াতাড়ি করে আমাকে নিয়ে বলছি যে তোকে না বললাম যে বেশি ঘরের এদিক ওদিক যাস না, আমি মানে ওর পারমিশন না নিয়ে আমি ঘর থেকে বের হয়ে গেছিলাম। তো তারপরে আবার সবাই এক ঘরের মধ্যে রইলাম। তো তারপরে ও আমাকে বিভিন্ন রকমের কাহিনী বলল যে দোস্ত এই মানে জিনিসগুলো শুরু হয় রাতের বেলা থেকে, আমরা এরকম ঘরের ভিতরে থাকি এবং আমি এরকম দেখতে পাই যে মানে ওর দরজাটা যদি একটু খোলা থাকে রাতের বেলা এরকম দেখা যায় যে ও এরকম খুব লম্বা একটা কালো ছায়ার মতো একটা জিনিস রাতের বেলায় ঘরের এ পাশ থেকে হেঁটে ঘর থেকে করিডোর পর্যন্ত যায়, আবার করিডোর থেকে ঘরের ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেস থেকে হাঁটতে হাঁটতে সেটা গিয়ে দিকে খাবার রুমের দিকে, ডাইনিং স্পেস থেকে হাঁটতে হাঁটতে ইয়ের দিকে যায়, কিচেনের দিকে যায়। এভাবে মানে সারা ঘর মানে হাঁটতে থাকে জিনিসটা, এবং এই জিনিসটা হাঁটাহাঁটির দরুন মানে বিভিন্ন রকমের হঠাৎ হঠাৎ করে ওদের সামনে এসে পড়ে বা ও ভয় পেয়ে যায়। তো তখন আমি বলি যে এই জিনিসটা যে এরকম হচ্ছে তোরা এটা রুকেয়া করিস না। তখন বলতেছে যে রুকেয়া করব, কিন্তু এরকম অনেকেই আছে যে রুকেয়া করার নামে অনেকগুলো টাকা খায় কিন্তু আসলে কিছুই হয় না, এই কারণে আমরা কোনো জিনিস খুব একটা আগাচ্ছি না। তো এখন আরেকটা মানে ওর সাথে মানে মেইনলি যেই কাহিনীগুলো ঘটে যে ওকে সাধারণত ভয় দেখায়, মানে আমার ফ্রেন্ডকে সাধারণত ভয় দেখায় যে ও তো সাধারণত বাসার মধ্যে একা থাকে, ব্ল্যাক ম্যাজিক করেছে ওর হাজবেন্ডের উপর, এবং ওর হাজবেন্ড যা জিনিস দেখে তার মধ্যে থেকে ওর হাজবেন্ড যেটা বলেছেন যে আপু আমি মাঝে মধ্যে যখন এই ঘরের মধ্যে থেকে বের হই, ঘর থেকে বের হয়ে যখন আমি মানে হঠাৎ করে মানে কিচেনের দিকে যাই, আমি দেখি যে রেফ্রিজারেটরের উপরে একটা কি অশরীরী জানি বসে আছে এবং আমাকে এরকম একটা অনেক বড় কুড়াল দিয়ে আমাকে দেখাচ্ছে, আমাকে সে এরকম করে একটা খুব জোরে আঘাত করে সে আমাকে মেরে ফেলার চেষ্টা করবে। ও ভাইয়া এটা দেখে খুব ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে ঘরের ভিতরে চলে যায়। এবং এরপরে ভাইয়ার সাথে তো ঘটেই কাহিনী ছোটখাটো, এবং সাথে সাথে আমার ফ্রেন্ডের সাথেও ঘটে। আমার ফ্রেন্ড যেটা দেখে একদিন যে ওর বাপ মানে ও যেই ঘরটার মধ্যে বেশিরভাগ টাইমই এই কাহিনীগুলো ঘটে ওই ঘরটা ও কোনো রকম একটা তালাবদ্ধ করে রেখেছে। তো ওর যেহেতু ছোট বেবি আছে, ওর ছোট বেবি কোনোভাবে ওই দরজাটা খুলে ফেলে এবং ও ওখানে চলে যায়। তারপরে ও আমার ফ্রেন্ড ওই বাবুটাকে মানে চারপাশে খুঁজতে থাকে যে হঠাৎ করে ও এখান থেকে কোথায় চলে গেল, আমি তো দরজা ওখানে বন্ধ করে রাখছি, তাহলে ও কোথায় গেছে। সব ঘর খুঁজে যখন ও মানে এটা ধরতে পারলো যে ওই ঘরের দরজাটা খোলা, তখন ওই ঘরে গেল, দরজা খুলে দেখে যে ওর বাবু ওইখানে জানলার মধ্যে দাঁড়িয়ে কার সাথে জানি কথা বলছে। তো তাড়াতাড়ি করে ও গ্র্যাব করে বাবুকে তাড়াতাড়ি করে বের হয়ে যাওয়ার যখন চেষ্টা করবে এবং দরজাটা বন্ধ করতে যাবে, দরজা বন্ধ করতে গিয়ে দেখে যে ওখানে একটা সাদা কাপড় পরা বড় বড় চুলওয়ালা মাথায় টিপ পরা একটা মহিলা হাতের মধ্যে চাকু নিয়ে বলতেছে তোকে আমি খুব শীঘ্রই তোকে আমি মেরে ফেলবো। ও তো ওইটা দেখে তাড়াতাড়ি দরজা বন্ধ করে ও কোনো রকম মানে দোয়া খেরাত করতে থাকে যে এরকম করলে আমি কতদিনে ইয়া করবো বা কতদিনই বাঁচবো। এটা ভাইয়াকে যখন বলে ভাইয়া খুব ইয়ে করে, কারণ এখন তো যে বাসার মধ্যে এসেছে ওই বাসা এখন এত তাড়াতাড়ি আবার চেঞ্জও করা যাবে না, নিউলি ম্যারিড তারা বেশি দিন হয় নাই। তো এখন ম্যারি হওয়ার সাথে সাথে বেবি হয়ে গিয়েছে, এখন ভাই আমাকে বলতেছে আপু আমার কোনো ধরনের উন্নতি হয় না, যে আমি যেই বিজনেসই ধরি আমি খুব সফল পর্যন্ত যেতে পারি না। তখন আমি বলতেছি আপনাকে যেই বাতটা দিয়েছে এটা হয়তো বা মানে আপনার কোনো উন্নতি করতে পারবে না, এবং আপু আমার এটাও মনে হয় জানেন যে আমি খুব তাড়াতাড়ি মারা যাব। তখন আমি বলতেছি ভাইয়া আপনি মানে যাদের উপরে সাধারণত ব্ল্যাক ম্যাজিক করা হয় মানে হিন্দুরা যখন কি কাউকে গ্রিটিং করে দুই হাত বেঁধে এরকম নমস্কার করে, তখন মাঝখানের দুইটা হাত থাকে ওই হাতটা মানে মাঝখানের দুইটা আঙ্গুল থাকে, এই আঙ্গুল দুইটা মানে অস্বাভাবিক বড় থাকে। আমাদের তো নর্মালি এই আঙ্গুলগুলো এরকম বড় থাকে কিন্তু মাঝখানের এই দুইটা আঙ্গুল একটু বেশি বড়। তখন আমি বললাম ভাই আপনি আঙ্গুল দুইটা এরকম করেন, তো তখন গিয়ে দেখি যে হ্যাঁ ভাইয়ার আঙ্গুল দুইটা অস্বাভাবিকভাবে একটু বড়। তখন আমি বলেছি ভাইয়া তাহলে তো আপনার উপরে ব্যাক ম্যাজিক করা হয়েছে, আপনি এটা তাড়াতাড়ি রুকেয়া করেন না হলে এটা খুব বাজের দিকে যাবে। তখন আবার বলতেছে যে আমার উপরে যে এটা করেছে সে আমার পরিবারেরই একজন, আমার পরিবার থেকে আমাকে চায় আমি যাতে খুব উন্নতি না করতে পারি এবং আমার সম্পত্তি যারা তারা ভোগ করে। তো সম্পত্তি জিনিসটা আসলে মানে অপূর্ব ভাইয়া খুব খারাপ যে এর জন্য সাধারণত একটা মানুষকে মানে বিভিন্ন ধরনের কি করব মানে জিনিসটা এরকম ওয়ার্স পথে চলে যাচ্ছে, একটা মানুষকে সে মানুষ মেরে ফেলতেছে, আত্মীয়কে মেরে ফেলতেছে, তাহলে এই জিনিসটা কোন দিকে যাচ্ছে। তারপরে আমি বললাম তাহলে আপনি ওনাদের সাথে সম্পর্ক রাখেন না বা এরকম কিছু একটা, তো ওনা বলে যে আমি দেখবো যে উনি কতদূর পর্যন্ত যাইতে পারে। তখন আমি বলছি ভাই এটা রুকিয়া করাটা বেশি দরকারি। তখন আমার ফ্রেন্ড আরেকবার বলল যে আরেকটা কাহিনী হইল যে আমি এরকম যে ঘরটার মধ্যে এসব অশরীরী দেখা যায়, তো আমার ফ্রেন্ড ওই ঘরটা পরিষ্কার করছিল, তো পরিষ্কার করার দরুন বাথরুমটাও বোয়াকে দিয়ে পরিষ্কার করিয়ে বোয়াকে বলছে যে তুমি ওদিকে যাও। তো ও তাড়াতাড়ি করে সব রুম লক করে বের হয়ে যেতে নিছিল, তো তখন ওই রুমের বাথরুম থেকে একটা খুব মানে একটা বুড়া টাইপের লোক এবং তার সাদা সাদা দাড়ি আছে এবং আমার ফ্রেন্ড মানে সাইড দিয়ে এরকম করে ব্লিঙ্ক করে দেখে যে ওই জিনিসটা ওকে বলতেছে তুই পিছনে তাকা, তুই পিছনে তাকা, দেখ আমি আছি। তো ও তো খুব ভয় পেয়ে যায় এবং আবার ওই ঘর থেকে তাড়াতাড়ি করে বের হয়ে যায় যে এরকম অশরীরী জিনিসপত্র ওর ঘরের মধ্যে অহরহ চলতেছে এবং ও বলতেছে এখন আমি ইউজড, আমি এখন এগুলো দিয়ে কি করব বা কোনখানে যাব। তারপরে আরেকবার আরেকটা রুম ওদের ভাইয়া আমাকে বলে যে আমাদের মেইন সমস্যাটাই হয় আমাদের রুমের পাশের রুমে এবং আমাদের একটা স্টোর রুম আছে, ওই স্টোর রুমটা বেশিরভাগই বন্ধ থাকে। তো ওই স্টোর রুমের মধ্যে একদিন ওই আমার ফ্রেন্ড স্টোর রুমের পাশে একটা টয়লেট আছে, ওই টয়লেটটা ও মানে ও কোন রকম লন্ড্রির কাজ করে মানে কাপড় কাপড় কাচাকাচি ওগুলো করে ও ঘর থেকে মানে ওই রুম থেকে বের হওয়ার সময় রুমের ভিতর থেকে একটা আওয়াজ আসে যে তোর হাজবেন্ডকে খুব শীঘ্রই মেরে ফেলবো উইদিন 9 ইয়ার্স এর মধ্যে। তো তারপরে ও যখন এটা শুনে তখন তো খুব কান্নাকাটি শুরু করে দেয় এবং ভাইয়াকে সাথে তাড়াতাড়ি ফোন দেয়। এবং ভাইয়া এখন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে গিয়ে একদমই মানে সেটা সম্পূর্ণভাবে একদম মানে আপনার ক্যামেরায় মানে বন্দি হয়েছে, যেরকম আপনার আমার ফ্রেন্ডের যে হাজবেন্ড ওনার তো মানে ব্যবসা আছে কিন্তু ব্যবসাতে বলতেছে সেরকম উন্নতি করতে পারে না, কিন্তু তিনি সেভাবে চালিয়ে যাচ্ছে। উনি বলছে যে আমি ব্যবসার কাজে একদিন ঢাকার বাইরে যাব, তুমি বাসায় একা থাকবা। তো তখন আমার ফ্রেন্ডটা খুব মানে হেজিটেশনে পড়ে যায় এখন কি করবে, ওকে একা তো থাকতেই হবে। তো ও আর ওর বেবি এখন যেহেতু ও যাতে ভয় না পায় তো পাশের বাসায় একজন ছোট্ট ছেলে থাকে, ও মানে কাজকর্ম করে দেয়। ওই ছেলেটাকে বসে যে আপনি একটু মানে পাশের বাসার মহিলাটাকে বসে যে আপনি এই বাবুটাকে একটু পাশে দিয়ে রাখেন, আমি তো মানে আমাদের বাসায় দিয়ে রাখেন, আমি তো থাকবো না। তো তখন আন্টিও বলল যে ঠিক আছে এটা করা যাবে। তারপরে যেদিন ভাইয়া মানে লিভ করে, ঢাকা লিভ করে, তো ওরা তিনজনই শুধু বাসায় ছিল এবং ঠিক এই সন্ধ্যার টাইমেই কাহিনীটা হয়। ভাইয়া এই যে এই কাহিনী হওয়ার পর থেকে সব ঘরে সিসি ক্যামেরা দিয়ে রেখেছিল এবং যেই কবুতরের যে রুমটা, কবুতরের রুমের পাশেই হচ্ছে গিয়ে আপনার একটা ইয়ে ছিল, বারান্দা ছিল। তো আমার ফ্রেন্ড এরকম সন্ধ্যার পর মানে ওর বাবুর রান্না করার একটা কি কাজ ছিল, ও এটা মানে বুঝতে পারেনি যে সন্ধ্যার টাইমটা মানে পার হয়ে যাচ্ছে। ও রান্না করতে করতে হঠাৎ করেই মানে ওর বাবু খুব জোরে চিৎকার দিয়ে উঠে এবং কান্না করা শুরু করে দেয় এবং ওই কান্না কোনো প্রকারেই মানে বন্ধ করা যাচ্ছিল না। তো এখন তো ও বুঝে গেছে হ্যাঁ হ্যাঁ এখন তো মানে সন্ধ্যা পার হয়ে গেল। ও তাড়াতাড়ি করে ওর হাজবেন্ডকে ফোন করলো, ওর হাজবেন্ড বললো তোমরা তাড়াতাড়ি এক ঘরের ভিতরে যাও, ঘর বন্ধ করে লক করে রাখো। তো ভাইয়া এরকম তাড়াতাড়ি করে ওই ওনার মোবাইল থেকেই সিসিটিভি ক্যামেরাটা অন করে এবং অন করে সে সব ঘরই দেখে, ঘরের মধ্যে থেকে হঠাৎ করে মানে যে কবুতরের যে রুমটা আছে ওই রুমটার মধ্যে মানে ভাইয়া হঠাৎ করে দেখতেছে যে ক্যামেরার আলোতেই সে দেখতেছে যে কবুতরের যে রুম, রুমের যে বারান্দাটা, ওই বারান্দার কর্নারে কিরকম জানি মানে ভাইয়া মানে যারা সাধারণত ব্ল্যাক ম্যাজিক করে ওই জিনিসটা কিন্তু মানে কি হয় একটা মানে শয়তান টাইপেরই জিনিস হয় এবং ওইটার প্রতিফল মানে ডেভিলটা কিরকম থাকে মানে আপনার মুখটা মানে ডেভিলের মুখটা থাকে আপনার কিরকম গরু বা ছাগলের আকৃতির এবং শরীরটা থাকে, পা দুইটা থাকে হচ্ছে আপনার ছাগলের পায়ের মতো। তো জিনিসটা এরকম মানে হঠাৎ করে এরকম গরুর শিঙের মতো, এরকম দুইটা শিঙের মতো দেখা যাচ্ছে এরকম ছায়ায়, আবার হঠাৎ করে একটা ছোট বাচ্চা আকৃতি নিচ্ছে, আবার হঠাৎ করে এরকম করে ছোট বাচ্চা থেকে আবার একটা লম্বা আকৃতির একটা মানুষ হয়ে যেতেছে, এরকম মানে তিনটা জিনিস খালি খালি ছায়ার মতো এরকম করে মানে সে রূপ চেঞ্জ করতেছে। তো তার এটা ভাইয়া দেখার পর তো ভাইয়া খুব ভয় পেয়ে যায় যে বলতেছে আমি তো এখন বাসায় নেই, এখন তো ওরা তিনজন, ওদের যদি কোনো ক্ষতি করে ফেলে, আর বাচ্চা তো কান্না কোনো প্রকৃতি মানে মানে থামানো যাচ্ছে না বাচ্চার কান্নাকে। তো সরি, তো বাচ্চার কান্নাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। তো তাড়াতাড়ি করে আমার ফ্রেন্ড ওই জিকির আজগার করতে থাকে, সুরা টুরা পরে ওকে ফুটু দিয়ে দেয়। তারপরে ওইখানে যে ছোট বেবিটা ছিল মানে আমার ফ্রেন্ডের তো বেবি ছিল ওইখানে, যে ছেলেটাকে রেখে দিয়ে গেছিল যে যাতে ভয় না পায়, ওই ছেলেটাও মানে ওই মোবাইল, আমার ফ্রেন্ডের মোবাইল যখন অন করে এবং অন করে যখন সিসিটিভি ক্যামেরাতে দেখে, আমার ওই ওই ছেলেটাও ওই বাচ্চার আকৃতির কিছু একটা দেখছে। তো এখানে দুইজন মানুষ একদম প্রমাণ, মানে মানে প্রমাণ আছে যে ভাইয়া যে দুইজন মানুষ দেখেছে যে এরকম জিনিস দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে, মানে হঠাৎ করে আপনার একটা একটা আকৃতি নিচ্ছে, বিভিন্ন রকমের আকৃতি মানে আপনার চেঞ্জ করতেছে। তো আমি বললাম যে তোমরা তাড়াতাড়ি করে এটা রোকেয়া করো, না হলে কিন্তু এটা এক সময় এমন আসবে যে ওইটা আর ছাড়ানো যাবে না, এবং ওইটা মানে ব্ল্যাক ম্যাজিক করলে সাধারণত খুব তাড়াতাড়ি সেটা। কিন্তু ভাইয়া বলতেছে যে আমি দেখি তারা আমাকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। তখন আমি ভাইয়াকে একটা বললাম যে ভাই এরকম করে দেখবেন এক টাইম এসে পড়বে, আপনার শেষ সময় এসে পড়বে, আপনার একটা বেবি আছে, আপনার আপনার ওয়াইফ আছে, তা আপনাকে তো অবশ্যই এখান থেকে ইয়ে করতে হবে। তখন ভাইয়া অনেকক্ষণ চিন্তা করলো, যে বললো যে আচ্ছা ঠিক আছে আপু, আপনার কাছে যদি কোনো ভালো কেউ জানা থাকে আপনি আমাকে ইয়া করবেন। ভাইয়া আবার খুব শক্ত মানুষ, সে চেষ্টা করে যে এগুলা সে তাকে খুব একটা ক্ষতি করতে পারবে না। এখন ভাইয়া ভাইয়াও যদি শক্ত থাকে, ভাইয়াও যদি মানে ভাইয়া শক্ত আছে, ভাইয়াকে সেরকম ক্ষতি করতে পারছে না, কিন্তু ক্ষতিটা তো করছে তার তার ফ্যামিলিকে। তো আমার ফ্রেন্ড প্রতিনিয়তই বিভিন্ন রকমের সমস্যা মানে অতিক্রম করছে, এবং ওদের বাসায় যারা বেড়াতে আসে তারাও মানে এসব, আমি তো এটা ফেস করেছি মানে একদম সশরীরে। ওর আমার ফ্রেন্ডের এরকম আন্টি দেশের বাইরে থেকে এসেছিল এই ডিসেম্বর মাসে, এবং তারাও এরকম মানে দুইবার ভয় পেয়ে গিয়েছিল এরকম, ওদের সাথেও এরকম অশরীরী কাহিনী ঘটে যায় যে এরকম যেই রুমটার মধ্যে সাধারণত ওই মানে অশরীরী দেখা যায়। এখন মানুষ আসলে তো সরাসরি বলে দিতে পারে না যে এরকম কিছু একটা, তো মানে স্বাভাবিকভাবেও মানে ওনার যে মানে আমার ফ্রেন্ডের যে আন্টি বেড়াতে এসেছে, তো আন্টিকে বলছে আপনারা এখানে থাকেন সমস্যা নাই, তো ওরকম কোনো কাহিনী তারা কিছু বলেনি। কিন্তু একদিন সরাসরি মানে আন্টি খুব ভয় পেয়ে যায়, চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে আসে, তো বলতেছে কি যে আমি এখানে কিছু একটা দেখছি এবং আমি বুঝলাম না কেন এরকম হয়। এখন ও হাজব্যান্ডের দিকে তাকায়, হাজব্যান্ড ওর দিকে তাকায় যে বলতেছে কি হয়েছে, বলতেছে যে আমি এখানে শুয়েছিলাম, এখানে বাইরে এরকম কোনো বাতাস নাই কিছু নাই, হঠাৎ করে আমি দেখি জানলার সামনে এরকম যে পর্দাটা আছে, এই পর্দাটা হঠাৎ করে উড়ে একদম ইয়ে পর্যন্ত মানে ওয়াল পর্যন্ত উড়ে উড়ে আসলো। এটা কি এরকম ছিল, মানে বাতাস নাই, বাতাস না থাকলে এমনি করে উড়া যাবে, এটা তো নিশ্চয়ই কোনো অশরীরী ভিতরে ঢুকলেই এর জিনিসটা এরকম হয়, মানে ছায়া পড়লে ভাইয়া যেরকম কোন একটা জিনিস আসলো, মানে আমরা যদি পিছন দিক দিয়ে উঁকি মারি মানে ভয় দেখাই কাউকে, ও ও মানে পর্দাটা থাকলে কিরকম লাগবে, ওইরকম আর কি, পর্দাটা এরকম সোজা হয়ে আছে, তো তখন বুঝতে পারছি যে পিছনে কিছু একটা আছে। তো এরকম ভয় পেয়ে তাড়াতাড়ি ওই ঘর থেকে বের হয়ে, ওই ঘরে শুধু আন্টির একা ছিল, তো এরকম করে এই এরকম ভয় কে দেখাবে, আমি তো ঘরের দরজা আটকায় রাখছি, তো এই জিনিসটা কি ছিল। উনি তাড়াতাড়ি ভয় পেয়ে বের হয়ে যায়। এবং আরেকবার কি হয়েছে যে ওদের বাসায় এরকম অহরহই মানুষ আসে এবং সবাই কিছু না কিছু ভয় পায়। তো আরেকজন এরকম ওই আন্টির পর এরকম ওদের আরেকটা কাজিন এরকম বেড়াতে এসেছে, কাজিন বেড়াতে আসার পর ওই কাজিনকে মানে কিছু হিন দিল যে এখানে কিছু সমস্যা আছে, তো যখনই বের হবা একসাথে বের হবা বা ইয়ে করবা, তখন ওরাও এটা হাসির উপরে নিল যে না এটা কিছুই না, কিন্তু আসলে যখন ঘটে গেছে তখন বুঝতে পারছে যে আমার ফ্রেন্ড এবং ওই কাজিনের যে ওয়াইফ ওরা বেড়াতে যায়, এবং ওই ওই কাজিনটা ছেলে ছেলে কাজিন উনি আবার বাসায় ছিলেন, তো বাসায় উনি ঘুমিয়েছিলেন, হঠাৎ করে উনি মানে আওয়াজ পায় যে ওর ওর ওয়াইফ এবং মানে আমার আমার ফ্রেন্ড বাসার ভিতরে এসেছে এবং কে জানি হাসতেছে খুব জোরে জোরে। তো তখন ও আমার ফ্রেন্ড বলতে মানে ওই কাজিনটা বলতেছে যে কে তোমরা কি এসেছো বাসায়, তখন কোনো আওয়াজ নাই, খালি খিলখিল আওয়াজে হাসি আসে, তোমরা কি এসেছো, কেউ কথা বলো না কেন বলে উনি দরজা খুলে বের হয়, বের হয়ে দেখে দরজা আটকানো এবং মানে কোনো আওয়াজ টাওয়াজ নাই, আবার নর্মাল আর কি, যে বাসায় যদি কেউ না থাকে সেরকম। তো তখন বলতেছে যে একটু আগে আমি হাসির আওয়াজ শুনলাম, তো এটা কি হইলো, তো উনি তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকে গেলেন এবং আবার ওই হাসির আওয়াজ পেলেন। উনি তো তখন খুব ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে মানে আপনার সুরা কালাম পড়তে থাকে, এবং তাড়াতাড়ি আমার ফ্রেন্ডকে ফোন দেয় যে এরকম আমি একটা হাসির আওয়াজ পেলাম, ভাবি আপনার তাড়াতাড়ি বাসায় আসেন। তো তারপরে আমার ফ্রেন্ড বেশি দেরি না করে তাড়াতাড়ি করে বাসায় চলে আসে, এবং বাসায় চলে আসার পর বলতে থাকে যে ভাইয়া আসলে এইসব এই কাহিনী এরকম হচ্ছে। তো তখন তারাও এটা বললেন যে তোমরা কোনো ইয়েকে দেখাও, এটা না হলে এটা খুব ইয়ে পর্যায় পর্যন্ত চলে যাবে। তো এখন ভাইয়া এটাই আমরা আশা করি যে আত্মীয় সম্পর্ক আত্মীয় আত্মীয়তার মধ্যে যাতে এরকম কোনো কিছু না হয়, যাতে জিনিসটা খুব দূর পর্যন্ত চলে যায়। সম্পত্তি এক জায়গায়, মানুষ এক জায়গায়, সম্পত্তি সবসময় থাকবে না, তো সম্পর্ক সবসময় থাকবে। তারপরে ভাইয়া এরকম একটা আবার যেতে যেতে আমাকে বললো, আমি যখন আবার চলে আসতেছি তখন আমাকে ওরা নিচ পর্যন্ত দিয়ে যায় এবং আরেকটা কাহিনী লাস্ট তারা বলে দেয় যে এরকম লাস্ট একবার এরকম হলো যে আমার বাসায় কোনো ছোট বাচ্চা আসতে পারে না, ছোট বাচ্চা আসলেই তারা এরকম ভয় পায় যে এরকম বুয়ার বেবি আসছিল, বুয়ার বেবি খেলতেছিল, হঠাৎ করে কান্না শুরু করে দিছে। এখন বলতেছে যে কি হয়েছে, তুই থাকবি না কেন, বুয়া জিজ্ঞাসা করে বেবিকে যে তুই কা থাকবি না কেন, কি হয়েছে, কয় না আম্মা আমি এখানে একটা কালা কালারের পোশাক পরা একটা মহিলারে দেখছি, আমার এ কয় মাইরা ফলব এরকম কিছু একটা। তো তখন আমার ফ্রেন্ড তো চুপ হয়ে যায়, তা ও আর তখন বুয়া বলতেছে যে আপা এরকম কি কোনো কিছু কি আছে নাকি। তারপরে আবার পাশের বিল্ডিং এও এক মহিলা, ওনার ছোট বেবি, ও কয়েকদিন এসে এরকম খেলাধুলা করেছে, খেলাধুলা করার পর দুই দিন তিন দিন পর আর যেতে যায় না ওই বাসায়, যে না আম্মু আমি ওই বাসায় যাবো না। তখন বলতেছে যে কেন, বলতেছে যে এরকম কিরকম কালো পোশাক পরা একটা মহিলা আমারে বলে আমাকে মেরে ফেলবে বা এরকম কিছু একটা। তো আমি বলতেছি দোস্ত এটা খুব তাড়াতাড়ি রোকেয়া কর এবং সুরাহা কর, না হলে কিন্তু এই জিনিসটা খুব অতিক্রম করে ফেললে এখান থেকে, মানে আমরা ব্ল্যাক ম্যাজিক করলে একটা পর্যায়ে যাই যে এখান থেকে আমরা কিভাবে মানে পরিত্রাণ পাবো, পরিত্রাণ করার চেষ্টা করবো এটাই চিন্তা করি, কিন্তু সাধারণত এটা যদি না করা হয় এটা চলতেই থাকবে, অবধি চলমান চলতেই থাকবে এবং একসময় আপনাকে এরকম ভয় দেখাতে দেখাতে একসময় মানে এই জিনিসটা মৃত্যু পর্যন্ত চলে যাবে এরকম। তো ভাইয়া তারপরে আমি চলে আসি এবং আমি এই ছিল আমার ব্ল্যাক ম্যাজিকের কয়েকটা কাহিনী। আর তারপরে আমি যে কাহিনীটা শোনাবো সেটা
সেকেন্ড স্টোরিতে যাবো, বাট তার আগে একটু আমার মনে হয় যে আপনার একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন কিংবা পানি পান করা প্রয়োজন। বেশ লম্বা একটা স্টোরি আমরা শুনছিলাম ফারিয়াপুর কাছ থেকে এবং আমি নিজে যখন ব্যক্তিগতভাবে এই স্টোরিটা শুনছিলাম আমার নিজের কাছেও বেশ ভয় লাগছিল, কখনো কখনো কিছু বাম্প হচ্ছিল। এবং সর্বপ্রথম ফারিয়াপুর সাথে আমিও একমত যে সম্পত্তি আজ আছে কাল না থাকতে পারে, কিন্তু সম্পর্কগুলোর যত্ন নেওয়া প্রয়োজন। এবং কাছের মানুষ যখন এই ধরনের ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কাজ করে তখন কিন্তু মানুষ মানসিকভাবে তো কষ্ট পাই এবং এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আসলে আমরা চাই না যে কারো বাড়িতে ঘটুক, সেটা চেনা হতে পারে বা অচেনা হতে পারে, কারোর সঙ্গে ঘটুক আমরা সেটা কামনা করি যে না হোক। রাইট, অনেকে রয়েছেন আমাদের সাথে, সূচনা বলছেন তিনি আছেন আমাদের সাথে মোহাম্মদপুর থেকে, হাফিজ বলছেন আছেন তিনি আমাদের সাথে এই মুহূর্তে মেরুলবাড্ডা থেকে শুনছেন, ময়মনসিং থেকে আছেন আমাদের সাথে পুষ্প এবং তার কাছেও বেশ ভালো লাগছে, নুসাইবা বলছেন স্টোরিগুলো বেশ ইন্টারেস্টিং এবং আশা করছি পরের পর্বে আমি এখানে রেজিস্ট্রেশন করব। ওকে, রেজিস্ট্রেশন করার জন্য খুব সিম্পল একটা বিষয়, আপনার মিনিমাম দুইয়ের অধিক ঘটনা হতে থাকতে হবে, মিনিমাম তিনটা হতে পারে, চারটা হতে পারে, পাঁচটা হতে পারে, এবং সেই ঘটনাগুলো হতে পারে আপনি নিজে ফেস করেছেন কিংবা আপনি কারো কাছ থেকে শুনে এসেছেন। যেমন ফারিয়াপু যেই ঘটনাটা তিনি একটু আগে বললেন কিছুটা তিনি নিজে ফেস করেছেন, বাকি ঘটনাটা কিন্তু তিনি তার বন্ধুর কাছ থেকে কালেক্ট করেছেন। একইভাবে যদি আপনি আসতে চান পরের পর্বে, সিম্পলি আপনার কাছে দুইয়ের অধিক ঘটনা থাকলেই চলবে, রেজিস্ট্রেশন করবেন ঝটপট। কিছু মানুষ বারবার রেগে গেলে যেতেই পারেন যে আরে ভাই একই কথা আপনি কতবার বলছেন, একই কথা বলবার একটা মাত্র কারণ আমি গত পর্বেও বলেছিলাম যে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে কিন্তু নতুন শ্রোতা এখানে যুক্ত হচ্ছে। আপনি লাইভে যে ফিগারটা দেখতে পাচ্ছেন কিছু এতজন মানুষ এই মুহূর্তে আমাদেরকে দেখছে, সেখানে দেখবেন সেই সংখ্যাটা কখনো একটু বাড়ছে, কখনো একটু কমছে, আবার কখনো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এর মানে এখানে এটাই প্রুভড হয় যে আপনি লাইভে হয়তো বা দেখতে পাচ্ছেন ভিজুয়ালি, কিন্তু রেডিওতেও প্রতি মুহূর্তে কিন্তু নতুন নতুন বন্ধু আমাদের সঙ্গে প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে যুক্ত হচ্ছে। তাই আবারও বলছি পরের পর্বে তোমাকে চাই, বাট তুমি এখনো রেজিস্ট্রেশন করো নাই, এইটা একটু মন খারাপ করছে আমার। তো আসছে পর্বে যদি আসতে চাও মোবাইলের SMS অপশনে যেয়ে তোমাকে টাইপ করতে হবে RBS, তারপর তোমার নাম, তোমার লোকেশন এবং তোমার প্রফেশন পাঠিয়ে দাও 26969 নাম্বারে। আর যেহেতু প্রচন্ড গরম বাইরে, এই গরমের ওয়েদারে আশা করছি রাতে ঘুমোতে যাওয়ার আগে ঘটনাগুলো ভীষণ রকম স্বস্তি দিচ্ছে আপনাকে। ফারিয়াপু দ্বিতীয় কোন ঘটনাটা শুনবো আপনার কাছ থেকে?
দ্বিতীয় ঘটনাটা মানে ঢাকায় ঘটে যাওয়া, এটাও আমি কালেক্ট করেছি। ঢাকায় ঘটে যাওয়া একটা গার্মেন্টসে হয়েছে এটা। তো কাহিনীটা এরকম হয় যে গার্মেন্টস ওয়ার্কারদের সাথে জিনিসটা ঘটে যায় একটা গার্মেন্টসে, ঢাকারই অত্র এলাকা, মানে নামটা আমি ইয়ে করছি না, বলছি না। তো ঢাকায় একটা গার্মেন্টসে এরকম গার্মেন্টস এর কর্মীদের সবসময় একটা টাইম থাকে, সকালবেলা তারা আসবে কাজ করবে এবং দুপুরের টাইমে তারা লাঞ্চের জন্য মানে তাদেরকে একটা বিরতি দেওয়া হয়। তো যেই গার্মেন্টসটার কাহিনী বলতে যাচ্ছি, ওখানে মানে ছেলে মেয়ে দুইজন কর্মী কাজ করে। তো যার সাথে এই কাহিনীটা ঘটে যায় সে হচ্ছে একজন মেয়ে এবং সে নিটিং এর কাজটা করতো গার্মেন্টসে। তো এরকম দুপুর বেলায় তাদেরকে এরকম লাঞ্চ বিরতি দেওয়া হয় এবং লাঞ্চ বিরতি মানে হচ্ছে দুইটা থেকে আপনার তিনটা পর্যন্ত, এরকমই একটা টাইম বললো আমাকে, দুইটা থেকে তিনটা পর্যন্ত হচ্ছে গিয়ে লাঞ্চের বিরতি। এর মাঝখানে কেউ ওই তার নির্দিষ্ট কর্মে যেতে পারবে না, ওই দরজাটা বন্ধ থাকবে এবং ওর কাজ শেষে যখন ঠিক তিনটা বাজবে সব দল মিলে একসাথে ভিতরে ঢুকতে হবে, এটা ছিল নিয়ম। তো সবাই যেহেতু তারা এখানে কাজ করে তো তারা এরকম মানে কোনো সময় জানতে যায় নাই যে কেন এরকম দুইটা থেকে তিনটা পর্যন্তই বন্ধ থাকবে এবং বন্ধ হওয়ার পর কেউ একসাথে কেন মানে একসাথেই কেন ঢুকতে হবে, এরকম কেউ কখনো জিজ্ঞাসা করে নাই, কার মনে এরকম কোশ্চেনও আসে নাই। তো একদিন এরকম হলো কি যে যার সাথে এই কাহিনীটা ঘটে যায় সে হচ্ছে গিয়ে দশ মিনিট আগেই মানে দুইটা থেকে তিনটার বাজে তো দরজা খুলবে, সে দশ মিনিট আগে গিয়ে দাঁড়িয়ে থাকে এবং কোনো একটা কারণে হয়তোবা আপনার ওই গার্মেন্টস এর দরজাটা কোনো একটা কারণে হয়তোবা খুলে দেওয়া হয় এবং সবাই তো মনে মানে ওইখানে যে সিকিউরিটিরা তারা সিকিউরিটি মনে করেছিলেন যে সবাই তো একসাথেই ঢুকবে, একজন এরকম আগে ঢুকে যাবে কেউ বুঝতে পারেনি। তো ওই মহিলাটা কোনো রকম আগে ঢুকে যায় এবং ঢুকে ওনার যে মিটিং এর যে জায়গাটা ওইখানে যায়, তো পাশেই দেখতেছে যে একটা মিল থেকে মানে ওই যে আমরা যে মেশিন চালাই যে মানে কাপড় যেখানে রেডি করে ওই সেলাই মেশিনের ওইখানে একটা মেশিন চলতেছে। তো উনি ওই মেশিনের ওদিকে খুব মেশিনের ওদিকে একটু কাছে যায় এবং কাছে গিয়ে দেখে যে এরকম একটা সাদা পোশাক পরা একটা মহিলা মানে উনাকে আপছা আপছা দেখা যাচ্ছে, উনি কোন মানে নিটিং মানে সেলাই করেই যাচ্ছে। তো এই মুহূর্তে ওই ইয়ের মধ্যে কেউ নাই, উনি একা এখানে কিভাবে ঢুকলো এবং ওই উনি যেই জায়গায় সেলাইটা করতেছিল ওই সেলাইয়ের জায়গার সামনেই আবার একটা টয়লেট ছিল, ওই টয়লেটটা সিলবদ্ধ করা ছিল, ওখানে কেউ যেতে পারবে না এবং ওইটা একদম ব্যান করা ছিল। তো ওইটার সামনেই ওই মহিলাটা একটা ছোট্ট সেলাই মেশিন ছিল, ওই সেলাই মেশিনটা মহিলাটা নিট করতেছিল, এরকম কাজ করতেছিল। তো তখন উনি খুব জোরে চিৎকার দিয়ে বলতে থাকে যে আপনি কে, এখানে আসলেন কেন, আপনি জানেন না এখানে দশ মিনিট আগে ঢোকা যায় না। তো উনি এরকম জোরে চিৎকার দিয়ে এরকম বলতেছে যে আপনি এখান থেকে চলে যাচ্ছেন না কেন। তো উনি কোনো দায় সারা দিচ্ছে না এবং কোনো রকম এরকম করে মানে নিট করতেছে, সেলাই করতেছে। তো সেলাই করতে 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 হঠাৎ করে মানে ওই অশরীরী জিনিসটা ওই মহিলার দিকে এভাবে তাকায় এবং খুব একটা পৈতৃক হাসি দেয় এবং ও খুব ভয় পেয়ে যায়, মানে যার সাথে কাহিনীটা ঘটে ও খুব ভয় পেয়ে যায় যে এরকম করে এইরকম হাসি দিচ্ছে কি কারণে। তো তারপরে উনি খুব জোরে চিৎকার দেয় এবং তখন আবার টাইম হয়ে গেছিল, তিনটা বাজে, সবাই একসাথে ঢুকে গেছে এবং উনি বলতেছে যে অন্যান্য কর্মীদেরকে বলতেছে যে ওই যে দেখো ওইখানে এরকম করে কে জানি ওই দরজার ওই বাথরুমটার সামনে কে জানি দাঁড়িয়ে কে বসে এরকম সেলাই করতেছে, সেলাই করে আমাকে এরকম করে মানে খুব জোরে পৈশাচিক হাসি দিল। তো তারপরে তাড়াতাড়ি করে ওকে মানে ওইখানকার যে সিকিউরিটিটা ওরা তাড়াতাড়ি করে বের করে ওকে ওখানে নিয়ে গেল আর বললো যে আজকে তুমি বেঁচে গেছো, নাহলে আজকে তুমি যদি এরকম মারা যেতে এটার জন্য আমরা দায়ী থাকতাম না। তো বলতেছে কেন কি হয়েছে, তো যেহেতু এটা সবাইকে বলা যাবে না ও মানে ওইখানে যে দারোয়ানরা ওরা আলাদা করে ওকে বলল যে ওই যে ওখানে যে টয়লেটটা আছে ওই টয়লেটে একবার এরকম দেখা গেছে যে কিছু একটা ছিল হয়তো বা ওই টয়লেটে। তো ওইখানে যত মানে এরকম চার পাঁচজন কর্মীকে এরকম করে মাথা হইতেছে গিয়ে যেখানে আমরা টয়লেট করি ওই মাথা ওইটার ভিতরে এবং পা দুইটা উপর দিক দিয়ে এরকম করে গেড়ে মেরে রাখছে চারজনকে। তারপরে এরকম তিনজন দারোয়ানও মারা গেছে, এরকম সাতটা মৃত্যুর পর ওই ইয়েটা বাথরুমটা এরকম সিলগালা করে দেওয়া হয় এবং বলছে যে এখানে কেউ যেতে পারবে না। তো তুমি যেহেতু আজকে এই জিনিসটা দেখছো এই জিনিসটাই হয়তো বা এই সাতটা মানুষকে মারছে এবং আজকে তোমাকেও যদি মেরে ফেলতো এই কারণে এখানে দুইটা থেকে তিনটা পর্যন্ত কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না, আর ঢুকলেও একসাথে ঢুকতে হবে এরকম। তো এটা কাহিনীটা শোনার পর মহিলা খুব ভয় পেয়ে যায় এবং তারপরে আরেকদিন মহিলা হচ্ছে গিয়ে ওই সেলাই মেশিনের মানে ওই বাথরুমের সামনে কি একটা কাজের জন্য জানি ওখান থেকে একটা কি জিনিস আনতে বলেছিল, তো উনি ওই কাছে গিয়েছে এবং উনি খালি শুনতে পেরেছে যে ওই সিলবদ্ধ যে ইয়েটা বাথরুমটা, ওই বাথরুমের সামনে কে জানি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, ভিতর থেকে আওয়াজ আসতেছে। তো উনি এটা শুনে খুব ভয় পেয়ে যায় এবং উনি তাড়াতাড়ি করে কোনো রকম ওই একটা মাস কাজ করছে, কোনো টাকার দায়ে কোনো একটা মাস কাজ করছে। কাজ করার পর এক মাস পর সে নিজেই কুইট করে ফেলছে এবং সে ওখানে আর যায় না, কারণ ও এরকম কি মানে ভয় পায়। এবং ওই কাহিনী শোনার পর ওর সাথেই ওই কাহিনী মানে ওর সাথেই এরকম অশরীরী কাহিনী ঘটতে থাকে, অন্য কোনো মানুষের সাথে না। তো কোনো রকম ওই টাকার জন্য ওই বাকি কয়েকদিন কাজ করে এবং তারপরে ও মানে কাজটা ছেড়ে দেয় এক মাস পর। এবং আমার আজকে যে লাস্ট কাহিনীটা আমি শোনাবো সেটা হচ্ছে 1965 মানে 1960 দিকে কাহিনীটা ঘটে যায়। তো তখন মানে আপনার ধর্ম নিয়ে আসলে মানে ধর্ম বলতে যে আমাদের যে হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্ম এই দুই ধর্ম, তো এখন সাধারণত ওই সময় হিন্দু ধর্মের যে রীতি রেওয়াজগুলো খুব কঠোর ছিল, যে মুসলমানদের এই জিনিসটা তারা ধরবে না, তারা মুসলমানদের ওদের যে চারটা বর্ণ ওই বর্ণ প্রথাগুলো অনেক মানে কঠোর ছিল। তো এরকম একজন মুসলিমের সাথে একজন এসব দায়বাড়ার মানে দায়বদ্ধতা ভেঙে একজন মুসলিম ছেলের সাথে একটা হিন্দু কট্টরবাদী মেয়ের বিয়ে হয়। তো তারপরে বিয়ে হয়ে যাওয়ার পর ওই মুসলিম ছেলেটা ওকে বলে যে তুমি মুসলমান হও, কিন্তু ও বলছে ওর ইয়েতেই থাকবে যে আমি আমার ধর্মেই থাকবো, আমি আমার ধর্ম পরিবর্তন করব না, আমার আমি এভাবে সিঁদুর লাগাই চলবো, তুমি যদি আমাকে মেনে নাও তাহলে মেনে নাও। তখন থেকে আবার ওদের সম্পর্কটা একটু তিক্ত হয়ে যায় এবং ওরা দুজনকে মানে বিভিন্নভাবে মানে হাজবেন্ডটা ওয়াইফকে বিভিন্নভাবে মানে আঘাত করতে থাকে এবং সেটা সে মানে সহ্য করে নেয়। তো এক সময় এরকম এত বেশি মানে মানে মারামারি বা কাটাকাটি হয়ে যায় যে মেয়েটা আত্মহত্যা করে এক সময়। এবং আত্মহত্যাটা এরকম ছিল যে মেয়েটা তার গায়ের মধ্যে কেরোসিন দিয়ে দেয় এবং কেরোসিন দেওয়ার পর ওর গায়ে যে আগুনটা মানে ও জ্বালিয়ে দেয়। আগুন জ্বালানোর পর ওর অনেক বড় বড় চুল ছিল, আগুন জ্বালানোর পর ওর চুল মানে শরীর সহ পুড়ে যায়। এবং পুড়ে যাওয়ার পর এটার যে মানে আপনার এই জিনিসটা যে দেখেছে সে ওই মুসলিম ছেলেটার আম্মু ছিল, সে দেখেছে যে মেয়েটা এরকম পুড়ে যাচ্ছে এবং সে ওই পুরোত অবস্থায় খুব জোরে আর্তনাদ করে মানে ঘরের যে ইয়েগুলো ছিল ওখানে মানে গরু খাবারের জন্য যে গরুর খড়গুলো ছিল খড়গুলোর উপরে এরকম ওই শরীর নিয়ে উপরে যায় এবং খড়গুলো শুদ্ধ পুড়ে যায় এবং ও পুড়ে যায়। এবং ওর যে চুলগুলো ছিল ওটা অর্ধেক পুড়ে যায় এবং কিছু কিছু চুল মানে নিচে মাটিতে পড়েছিল। তো তখন যখন ওকে এরকম করে মানে মানে যেহেতু এখন মুসলিম তো ওকে ওই হিন্দুভাবে রীতিতে মানে শেষকৃত দাহটা করা হয় না, ওকে মুসলমান রীতিতেই ওকে কবর দেওয়া হয়। তো তারপর থেকে ওইখানে ওরকম রাত মানে ও যেই দুপুর টাইমে এই কাহিনীটা করেছে মানে দুপুর টাইমে ও ঝগড়াঝাটি করেছে এবং দুপুর থেকে সন্ধ্যার ঠিক আজানটা দেওয়ার পরপরই ও নিজের গায়ে আগুন দেয়। তো ওই আজান দেওয়ার পরপরই ওইখানে বিভিন্ন ও অশরীরী জিনিসপত্র দেখা যায় ওই বাসায়, মানে ওই এলাকায় যারা এরকম সন্ধ্যার সময় বাইরে যায় তো দেখে যে এরকম আগুনে পুরো একটা মহিলা এরকম রাস্তায় যেই যাচ্ছে তার পিছে পিছু নিচ্ছে এবং সে দৌড়ায় যত দূর পারতেছে দেখতেছে ওই জিনিসটা তত দূর পর্যন্ত আসতেছে। এরকম করে মানে কেউ কেউ আছে মানে মানে রাস্তার মধ্যে মানে ওই জিনিসটাকে দেখে কেউ কেউ পানিতে ঝাঁপ দেয়, এরকম করে বেশ কয়েকজন মানুষেরই মৃত্যু হয়। তো তারপরে এখানে একজন হুজুরকে ডেকে বলা হয় যে এই কাহিনীগুলো হচ্ছে যে আমার মারা যাওয়ার পর স্ত্রী মারা যাওয়ার পর যে এইসব অশরীর জিনিসগুলো দেখা যাচ্ছে এরকম ও তো এরকম কোন রকম ইয়ে যাচ্ছে। তখন বলছে এটা একটা ইয়ে ছিল মৃত মানুষের এরকম জিনিস দিয়ে ভয় দেখানো হচ্ছে। তো হুজুর এরকম মানে দোয়া করে দেয় এবং সবাই মিলে একটা মিলাদ করে। তো এভাবে করে আস্তে করে ওই জিনিসটা আর এরকম দেখা যায় না। তো এই ছিল আমার শেষ কাহিনী। আশা করি আমার অনেক কাহিনী বলতে ভাইয়া ভুল হয়েছে, দর্শক আপনাদের কাছে আমি ক্ষমার চোখে ক্ষমার চোখে আমাকে দেখবেন।
অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার করে বেশ কিছু স্টোরি আমরা শুনছিলাম। এবং ফারিয়া খুব ভালো থাকবেন আপনি, ইনশাল্লাহ আবারও কোনো না কোনো একদিন দেখা হয়ে গেলে যেতেও পারে। এনিওয়েজ, ফারিয়াপুর স্টোরিগুলো আপনাদের কেমন লাগলো সেই ফিডব্যাকটা কিন্তু অবশ্যই জানাবেন। এবং ব্রেক থেকে ফিরে এসে হচ্ছে ফেসবুক কমেন্টস বা হচ্ছে ইউটিউব কমেন্টস কিংবা SMS গুলো নিয়ে আমরা ফিরছি। ততক্ষণ পর্যন্ত থাকুন জাগো FM এর সঙ্গে, চোখ রাখুন জাগো FM এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবং আরজি অপূর্বর ফেসবুক পেজ, এবং শুনতে থাকুন জাগো FM 94.4 চলছে ভূত স্টুডিও উইথ মি আরজি অপূর্ব, ব্রট টু ইউ বাই প্রাণপাডাডা।
Hello guys, this is Rapsan Chorabhai. আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট। নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
ভাষায় করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রাণ পকোড়া।
Guys, থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। Hello guys, this is Rapsan Chorabhai. আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট। নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
ভাষায় করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রাণ পকোড়া।
Guys, থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
শুনছেন সবসময় জাগো FM 94.4 চলছে ভূত স্টুডিও, এবং সঙ্গে আছে আমি অপূর্ব, এবং আপনি শুনছেন জাগো FM 94.4 দেশের নাম্বার ওয়ান এন্টারটেইনমেন্ট স্টেশন। এবং আশা করছি আজকের ঘটনাগুলো বেশ ভালো লেগেছে, এবং বলেছিলাম যে আমরা ব্রেকের পর যখন ফিরবো তখন হচ্ছে ইউটিউব কমেন্টস বা ফেসবুক কমেন্টস এবং SMS গুলো নিয়ে ফিরবো আমরা। আর রাইসা বলছেন ফারিয়াপুর ব্ল্যাক ম্যাজিকের স্টোরিটা দুর্দান্ত ছিল, অসংখ্য ধন্যবাদ। আছেন আমাদের সাথে নুসাইবা সহ আরো অনেকগুলো বন্ধু ফেসবুক কমেন্টসের পাশাপাশি, SMS এর পাশাপাশি, ইউটিউবেও কিন্তু প্রচুর বন্ধু কিন্তু আমাদের সঙ্গে যুক্ত থাকেন সব সময়। মায়ামুনা বলছেন তিনি আছেন আমাদের সাথে এবং গত সপ্তাহ থেকে তিনি আমাদেরকে রেগুলার শুনবার চেষ্টা করছেন, থ্যাংক ইউ সো মাচ। এবং youtube.com/jagofm এবং facebook.com/jagofm এই দুটো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবং আর যে অপূর্বর যেই ফেসবুক পেজ রয়েছে এই জায়গাগুলোতে যদি আপনি এখনো লাইক বা ফলো না করে থাকেন, ছটপট করে লাইক বা ফলো দিয়ে আপনি হয়ে যাবেন অ্যাক্টিভ, আদারওয়াইজ কিন্তু আপনি পরবর্তী এপিসোডটা করে ফেলতে পারেন মিস। আমাদের সাথে আর কে কে আছেন, সঞ্জয় আছেন আমাদের সাথে, আর তাহমিনা আছেন আমাদের সাথে, বলছিলেন যে তিনি চট্টগ্রাম হালি শহর থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এবং আরো অনেকগুলো বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, তবে অন এয়ারে যিনি এই মুহূর্তে যুক্ত হয়ে গেলেন তার সাথে একটু পরিচিত হতে চাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম, আমার নাম জাকারিয়া ভাই।
জাকারিয়া, জাকারিয়া কি করা হয় ভাইয়া?
স্টুডেন্ট।
স্টুডেন্ট, ওকে। জাকারিয়া কোথা থেকে এসেছেন? এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে ভীষণ ভাবে আসলে ইন্সপায়ার করে, বাইরে যখন গরমের টেম্পারেচার ডে বাই ডে বাড়ছে এর মধ্যেও আমাদের এই বন্ধুরা কিন্তু যখন কমিটমেন্ট করে যে না ভাইয়া আসবো আমি ঘটনাগুলো বলতে, জাগো FM-টাকে যারা ওন করে এই মানুষগুলোকে একটা অন্যরকম ভালো লাগা ভালোবাসার জায়গায় সবসময় আমরা রেখেছি, এবং সবসময় এই মানুষগুলো সেই ভালো লাগা ভালোবাসার জায়গায় থাকবেন। এবং আশা করছি পরের পর্বে আপনিও জাকারিয়ার মতো করে এখানে আসবেন এবং আপনার জীবনে হরর এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করবেন। এখন ভাবতেই পারেন যে না আমি তো রেজিস্ট্রেশন করব না, এরকম করে যদি 100 জন ভাবেন তাহলে ফাইন, পরের পর্বে আপনি হয়তো বা এই সময়টায় অন্য কোনো প্রোগ্রাম প্রচারিত হবে সেখানে লাইভে আপনি লিখবেন ভূত স্টুডিও কই, ভূত স্টুডিও কই। এবং এটা কখনো কখনো খুব ভালো লাগে, কখনো একটু কষ্ট লাগে, সেই মানুষগুলো হয়তো বা এপিসোডটা মানে দেখ চাইলেও দেখতে পাচ্ছিলেন না। যেমন গত ঈদের সময়ের কথা যদি আমি বলি, ঈদের সময় আমাদের একটা ভূত স্টুডিও হয়নি এবং তখন অন্য একটা স্পেশাল প্রোগ্রাম হয়েছে, তো যার কারণে কিন্তু অনেকের একটু মন খারাপ হয়েছিল যে ভূত স্টুডিওটা কেন নাই। ঠিক এইভাবে যদি আপনি রেজিস্ট্রেশন না করেন, আপনি যদি এখানে এসে গল্পটা না বলেন, যেহেতু আমরা বানিয়ে বানিয়ে কোনো গল্প বলছি না কিংবা কোনো ভাড়া করা স্টোরি টেলার নাই, সো সেক্ষেত্রে কিন্তু শাটডাউন হয়ে গেলে যেতেও পারে। তবে আশা করছি যে আপনি যেহেতু এতটা ভালোবাসেন ভূত স্টুডিওকে, কিছু মানুষ প্রচন্ড পরিমাণে ওন করেন, তো তাদের জন্য কিন্তু ভূত স্টুডিও চলছে, ভূত স্টুডিও চলবে ইনশাল্লাহ। সো জাকারিয়া ভাই, আপনার প্রথম যে স্টোরিটা সেই স্টোরিটা শুনতে চাই।
ভাই আমার প্রথম যে স্টোরি এটা অনেকটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড, এবং ব্ল্যাক ম্যাজিক রিলেটেড এটা আমরা অনেকে আসলে বিশ্বাস করি না। বাট এটা যদি আমরা বিপরীত দিকে দেখতে চাই, যে আমাদের জামানা হচ্ছে আমরা দুইটা জিনিস আসলে, একটা হচ্ছে মানুষ আর একটা জিন, দুইটা আমরা বিশ্বাস করি স্পেসিফিকলি। কিন্তু আসলে ব্ল্যাক ম্যাজিকটা আসলে যেটা হয় সেটা হচ্ছে যে অনেকে আসলে কুফুরির মাধ্যমে হচ্ছে ওই জিন মানে বজ্জিন যেটাকে বলে সেটাকে দিয়ে আসলে অনেক খারাপ কাজ করতে চায়, মানে ওইটাই হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। সো আমরা যদি জিন বিশ্বাস করে থাকি তাহলে ব্ল্যাক ম্যাজিক আমাদেরকে বিশ্বাস করতেই হবে অবশ্যই। সো ওই ইয়েতেই হচ্ছে আমার ব্ল্যাক ম্যাজিক নিয়ে একটি ঘটনা। এটা হচ্ছে ভাইয়া আপনার নরসিংদি, ওটা হচ্ছে বান্টির দিকে ঘটনাটা আর কি। তো এটা আসলে আমার এক ফ্রেন্ডের থেকে শোনা, আমার এক ফ্রেন্ডের হচ্ছে ওর মানে ভাগ্নির সাথে ঘটে যাওয়া ওই ঘটনাটি আসলে আমি শোনাতে চাচ্ছি। তো ঘটনাটা আসলে শুরু হয় ভাইয়া, বলে রাখা ভালো যে ওর ভাগ্নির নাম হচ্ছে লুসাইফা এবং হচ্ছে ও ক্লাস এইটে পড়তো তখন। তো ঘটনার শুরুটা হয় হচ্ছে ও একদিন কোচিং থেকে যখন ফিরে বাসায় ফিরে হচ্ছে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। তো ওয়াশরুমে যাওয়ার পর এমনি সাধারণত ও ওয়াশরুমে বেশিক্ষণ সময় কাটায় না, বা তারপরও ওই দিন হচ্ছে প্রায় দেড় ঘন্টার মতো বা দেড় ঘন্টার উপরে ও হচ্ছে ওয়াশরুমের ভিতরে কাটিয়ে দেয়। এবং প্রথমে এই জিনিসটা সবাই একটু ইয়া না করলেও তারপরে আসলে বুঝতে পারে যে না, এটা তো লং টাইম হয়ে যাচ্ছে, এখন তোকে ডাকা দরকার। তো তারপর হচ্ছে ওকে যে নক করে, তো নক করার পর হচ্ছিল যে ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসছিল না। তো দ্যাটস ওয়াই ওনারা খুব মানে একটু ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে যাওয়ার পরে সবাই মিলে এসে ওকে ডাকাডাকি শুরু করে। ডাকাডাকি করার প্রায় দুই তিন মিনিট পর্যন্ত ভাইয়া ও মানে দরজা খুলতেছিল না, এন্ড হচ্ছে ভিতর থেকে কোনো আওয়াজও আসতেছিল না। দুই তিন মিনিট পর হচ্ছে গিয়ে ও যখন মানে দরজাটা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, ঠিক সেই সময় হচ্ছে ও দরজাটা খুলে, এবং দরজাটা খোলার পরে দেখা যায় যে ওর চুলগুলো খুব এলোমেলোভাবে অবস্থায় এরকম মানে অবস্থায় ও দাঁড়িয়ে আছে, এবং খুবই অস্বাভাবিকভাবে ও দাঁড়িয়েছিল। ওই সময় অনেক কোনো কথা বলছিল না, জাস্ট দাঁড়িয়েছিল ওভাবে। তো তারপর এটা দেখে সবাই ওকে নিয়ে আসলে খাটের উপর শোয়ায়। শোয়ানোর পরে হচ্ছে ও শোয়ানোর সাথে সাথে ও মানে সেন্সলেস হয়েছে, তারপর থেকে মানে ওর আসলে কোনো কথা বলে নেই। তো তারপরে ওনারা ভাবে যে সাধারণ কিছু বা সাইকোলজিক্যাল কোনো কিছু, এটা ভেবে হচ্ছে ওনারা জিনিসটাকে পাত্তা না দিয়ে ওনারা বলে যে দেখি ঘুমোক, মানে ঘুম থেকে উঠার পরে হচ্ছে ওকে জিজ্ঞেস করা হবে যে কি হয়েছিল ওর সাথে। সো তারপর প্রায় পাঁচ ছয় ঘন্টার মতো হচ্ছে ও ওরকমই থাকে। ওরকম থাকার পর পাঁচ ছয় ঘন্টা পর হচ্ছে ও একটা বিকট চিৎকার দিয়ে হচ্ছে ঘুম থেকে উঠে একদম ডাইরেক্ট বসে যায়। তো বিকট চিৎকারটা ভাইয়া এমন ছিল যে সাধারণ আমরা যে চিৎকারগুলো দিই ওরকম চিৎকারের মতো না, সেটা থেকে আরো লাউডলি ছিল চিৎকারটা। তো সবাই ভয় পেয়ে ওর কাছে ছুটে আসে। ছুটে এসে ওকে জিজ্ঞেস করলে ও মানে কোনো এমনিতে কোনো কথা বলে না, কিন্তু আরবিতে কি জানি বিড়বিড় করে, যেটা আসলে আরবি হলেও মানে অতটা বোঝা যাচ্ছিল না। তো এই বিষয়গুলো দেখার পরে হচ্ছে ওর বলে রাখা ভালো যে ওর বাবা ছিল না, ওর বাবা মারা গেছে, অ্যান্ড হচ্ছে ওর মা ছিল, আর ওদের বাসায় হচ্ছে ওর দুই মামা থাকত। তো ওরা চিন্তা করে যে ওকে তো এখন একটা সাইকোলজিস্ট দেখানো দরকার। তো এটা করার পরে পরদিন ওকে হচ্ছে গিয়ে একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া হয়। তো উনি দেখে সাধারণ কিছু ওষুধ লিখে দেন এবং উনি বলেন যে ওর সাথে তো সামথিং মানে প্যারানর্মাল কিছু হচ্ছে। তো এইদিকে লক্ষণাদি হচ্ছে আপনার ওই বিশেষজ্ঞ মানুষদের কাছে নিয়ে গেলে একটু বেশি বেটার, উনি এটা সাজেস্ট করেন ওকে। সো তারপর হচ্ছে ভাইয়া ওকে আবারও বাসায় নিয়ে আসা হয়। বাসায় নিয়ে আসার পরে এমনিতে খুব সুস্থ ছিল, ওই দিন আর কিছু হয় নাই, ওই দিন এমনি স্বাভাবিকই ছিল। কিন্তু ঘটনাটা হয় আর এর দুই দিন পর আসলে। এই দুই দিন পর হচ্ছে হঠাৎ করে একদিন রাত্রেবেলা প্রায় দেড়টা দুইটা নাগাদ, এই সময়টাতে হচ্ছে ও হুট করে নিজের ঘর থেকে মানে উধাও হয়ে যায়, মানে ওকে পাওয়া যাচ্ছিল না ঘরে। এবং হচ্ছে ওদের বাড়িটা ছিল হচ্ছে তিনতলা, ওরা থাকতো হচ্ছে দোতলায় একটা ফ্ল্যাটে থাকতো, এবং বাকি সবগুলো রুম ভাড়া ছিল আর কি। তো ওকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন সবাই আসলে রুমে সার্চ করে এভরিওয়্যার, একদম ধরেন আপনার খাটের নিচ বলেন, আপনার আলমারির ভিতরে বলেন, ওয়াশরুমে বলেন, সব জায়গায় ওকে খোঁজাখুঁজি করা হয়, বাট তারপরও ওকে পাওয়া যাচ্ছিল না। তারপর হচ্ছে সবাই আসলে ওই দিন খুবই ভয় পেয়ে যায় এবং খুবই শক্ত হয়। তারপর হচ্ছে ওনারা খুবই শক্লি যে বিষয়টা হচ্ছে মানে ফ্ল্যাটের যে মেন দরজাটা ছিল ওটা আসলে ভিতর থেকে নক করা ছিল, মানে বাইরে যে কেউ গিয়েছে ওরকম কোনো ইয়ে নেই আসলে। তো তারপর হচ্ছে তারপরও ওনারা বাইরে গিয়ে নিচের যিনি ভাড়াটিয়া যারা আছেন ওনাদেরকে জিজ্ঞেস করা হয় যে ও আপনাদের ঘুমে আসছে কিনা বা ওকে দেখছেন কিনা। তো ওনারা তো বলে যে না আমাদের ঘরে তো আসে নাই বা আমরা দেখি না। তো খোঁজাখুঁজি করার এক পর্যায়ে হচ্ছে আপনার ওর যে মামা ওর ছোট মামা হচ্ছে ছাদে যায় ওকে খোঁজার জন্য, এবং ছাদের দরজাটাও ভিতর থেকে লক করা ছিল। তো ছাদে যাওয়ার পর দেখা যায় যে ও মানে ছাদের এক পাশে রেলিং একদম রেলিং এর সাথে দাঁড়িয়ে আছে একদম চুপচাপ। তো এইটা দেখে ওর মামা সবাইকে ডাক দেয়, সবাইকে ডাক দিয়ে সবাই ছাদে আসে। ছাদে আসার পর হচ্ছে আস্তে আস্তে ওর পিছিয়ে যাওয়ার পরে ওকে যখন ছোঁয়ে ওই মুহূর্তে ও সেন্সলেস হয়ে যায় আবার। তো তারপর হচ্ছে ভাইয়া ওকে আবারও নিয়ে আসা হয়। এখন তখন একটু সবাই আসলে খুবই ভয় পায় যে বিষয়টা আসলে মানে বিশ্বাস করার মতো না যে একটা নক্করা গেটের ভিতর থেকে কিভাবে বেরিয়ে যেতে পারে। তখন হচ্ছে ওকে এরপর দিনই হচ্ছে আপনার একজন কবিরাজ বা ওই রকম প্যারানর্মাল বিশেষজ্ঞ ওনাদের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। তো ওই দিন আসার পরে ও যখন সেন্সলেস হয়ে যায় ও ঘটনাটা ছিল তখন দেড়টা দুইটা নাগাদ যেটা বললাম ভাইয়া, এর মধ্যে কিছুক্ষণ সময় ও শুয়েছিল বা কিছুক্ষণ সময় সেন্সলেস ছিল বাকি। তারপর হচ্ছে ঘটনাটা তিনটার দিকে হচ্ছে আবারও সে ওই বিকট চিৎকারগুলো দিতে শুরু করে এবং আবারও সে ওই যে আরবি যেটা বললাম যে আবল তাবল ওইটাই বলতে থাকে আবার। তো বলার এক পর্যায়ে হচ্ছে ওর অবস্থা খুব মানে খারাপ হয়ে যায়, যেটা আসলে মানে সাধারণ কোনো অসুখ আপনি ধরতে পারেন না। মানে ও খুব ছটফট করতেছিল এবং হচ্ছে ওর হাত পাগুলো মানে খুব বিস্ময়করভাবে মানে মোচড়াচ্ছিল এরকমভাবে, আবার নিজের চুল নিজে ওর মানে টেনে ছিঁড়ে ফেলবে এরকম একটি অবস্থা। তো তারপর হচ্ছে ওর যে মামা বড় মামাকে পাঠানো হয় যে এখন তো অবশ্য ওই সময় তো দোকানপাট খোলা থাকে না, ওষুধের দোকানই বলেন বা ডাক্তারের দোকান বলেন কোনটাই খোলা থাকে না। আর তারপরও বললো যে এলাকার মধ্যে একজন ডাক্তার আছেন ওনাকে বাসা থেকে ডাক দিয়ে নিয়ে আসতে। তো ওর মামা চলে যায় ওনাকে ডাক দিয়ে আনতে। এর মধ্যেই হচ্ছে আপনার প্রায় 10-15 মিনিটের ব্যবধান, এই 10-15 মিনিটের ব্যবধানেই হচ্ছে ও ছটফট করতে করতে একটা পর্যায়ে ও ভাইয়া মারা যায়। এবং ওর মারা যাওয়ার পরের অবস্থাটা এমন ছিল যে ওর মানে দুইটা হাত বলেন এটা হচ্ছে আর যেটা বললাম যে মোচড়ামুচড়ি করতেছিল, মারা যাওয়ার পর মানে অবস্থাটা এমন যে ওর হাতটা মুচড়িয়ে পিছনে চলে গেছে এরকম অবস্থা, আর ঘাটটাও একটু বেঁকা হয়ে গেছে, চুলগুলো সব অনেক মানে টানার কারণে একটু এলোমেলো হয়ে গেছে, পাগুলো প্রায় একটু মানে স্বাভাবিক পর্যায়ে নাই এরকম একটি অবস্থা। তো এরকম একটি অবস্থায় হচ্ছে ও মারা যায় আসলে। তারপর হচ্ছে এই জিনিসটা আসলে ওর মা কোনোভাবেই নিতে পারে নাই, তার মামা আসতে আসতে এই জিনিসটা হয়ে যায় আসলে, ডাক্তার এসে বলে যে ও তো আর নাই এবং ডাক্তার এসে খুবই মানে ভয়ও পান ওর মানে মৃত্যুর যেই অবয়ব সেটা দেখে। তারপর হচ্ছে কিন্তু মানে ওনারা কিন্তু পরের দিনই আসলে কোনো কবিরাজ বা কোনো কারো কাছে যেতেন যেটার জন্য হয়তো ও বেঁচে যেতে পারত, কিন্তু মানে দুর্ভাগ্য সেটা ও চলে গেল। তারপর ভাইয়া পরে আর কবিরাজের কাছে যাওয়ার চিন্তা ভাবনা করে নাই, ওকে ওই দিনই হচ্ছে আপনার মানে দাফন টাফন দিয়ে আপনার সব কিছু শেষ করে আবার বাসায় চলে আসে সবাই। তো ওই দিন হচ্ছে সবাই ফ্যামিলির সবাই আসেন, ফ্যামিলির অনেকেই ওদের পরিবারের অনেকেই জিনিসটা জানতেন না বা ওনারা ইচ্ছা করে জানান নাই, কিন্তু তার পরবর্তীতে হচ্ছে জানাতে মানে জানাতে হয়েছে তাদেরকে। তারপরে ভাইয়া প্রায় 1-2 সপ্তাহর মতো আপনার ঘটনাটা স্বাভাবিক ছিল, তবে মানে ওই ঘটনাটা মানে ভৌতিক কোনো ঘটনা হয় নাই, বাট তারপরেও ওর মানে মারা যাওয়ার কারণে যে একটা মানে শোকাহত বলেন বা খারাপ লাগা বলেন ওইটা আসলে সবার মধ্যে কাজ করতেছিল। দেন ওর মার হচ্ছে বেশি খারাপ লাগতেছিল কারণ ওর আসলে বাবা ছিল না, জেলুসেফ মেটোর বাবা ছিল না এবং মেয়ে বলতে ও একাই ছিল। তো এইটার কারণে হচ্ছে ভাইয়া ওর মা আসলে খুবই মানে ভেঙে পড়ে এবং ওনাকে সামাল দেওয়ার মতো আসলে তেমন কোনো ভাষা ছিল না ওই সময়। বাট তারপরও 1-2 সপ্তাহ এরকম চলার পরে জিনিস স্বাভাবিক হয়ে যায়। স্বাভাবিক হয়ে যাওয়ার পরে এর কিছুদিন পর আবার মানে ঘটনাটা মুভ অন করে হচ্ছে ওর মার উপর, যেটা এতদিন মানে ওনার মেয়ের উপর ছিল সেটা হচ্ছে এখন ওনার মার উপর আবার মুভ অন করে। তো উনি কি হয় একদিন মানে কিচেনে গিয়ে হচ্ছে উনি রান্না করতেছিলেন, তো হুট করে উনি ওই জায়গায় সেন্সলেস হয়ে যায় রান্নাঘরে। রান্নাঘরে সেন্সলেস হয়ে যাওয়ার পরে ওনার যে ভাই ছিল, ওনার ভাই ওনাকে যে নিয়ে আসেন রান্নাঘর থেকে নিয়ে এসে, ওনাকে সেমভাবে ওই ঘাটে শোয়ানোর পরে সেম জিনিসটাই হচ্ছিল, যেটা ওনার মেয়ের সাথে হচ্ছিল ওনার সাথেও সেম জিনিসটাই হচ্ছিল আসলে। তো তারপর এখন ওনাকে আর দেরি করা হয়নি, ওনাকে ওই দিনই একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তো নিয়ে যাওয়ার পর কবিরাজ মানে দেখলেন যে হুজুর ছিলেন, ওই হুজুর দেখার পরে উনি বলতেছেন যে আপনারা এটা কি করছেন, আপনারা কেন প্রথম দিন আসেন নাই, আপনারা জানেন না যে বিষয়টা কতদূর মানে গড়িয়ে গেছে বা কতটুকু কতটা ভয়ঙ্কর হয়ে গেছে। এখন আপনারা যদি শুরুতে আসতেন তাহলে হয়তো এতটুকু আসলে বিষয়টা গড়াতো না বা এতটুকু আপনারা দেখতে হতো না আজকে। সো তারপর দেখা যায় যে ওদের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, বা কুফুরি যেটা বলেন সেটা করা হচ্ছে হুজুর ওটা বললেন। এবং হুজুর স্বাভাবিক পর্যায়ে ওই দিন বললেন যে ওই রাতটা হুজুরকে সময় দিতে, এমনিতে হুজুর একটি তাবিজ বা কিছু লিখে ওনাকে দিয়ে দিয়েছেন, বলছে এটা ওনার মানে হাতে বেঁধে উনি যাতে আজকে রাতটা যাতে বাসায় থাকে। তারপর ওনাকে বাসায় নিয়ে আসা হয়, দেন ওই রাতে বেশি কিছু হয়নি, ওই রাতে স্বাভাবিকই ছিল। এর পরের দিন হচ্ছে হুজুর ওনাকে ওনাদেরকে আবার ফোন দেয়, ফোন দিয়ে হুজুরের কাছে যেতে বলে। সো যাওয়ার পর হচ্ছে যে হুজুর পুরো বিষয়টা আসলে বলে যে তোমাদের উপরে আসলে কুফুরি করা হয়েছে বা ব্ল্যাক ম্যাজিক যেটা সেটা করা হয়েছে, এখন ওই ব্ল্যাক ম্যাজিকটাকে ভাঙতে হবে, যদি না ভাঙা হয় তাহলে এটা বিষয়টা আরো বহুদূর গড়াতে পারে। তো তারপর ওনারা বললেন যে হ্যাঁ আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, আমাদের কোনো সমস্যা নেই। তো উনি বসলেন সবাইকে নিয়ে, বসার পরে হচ্ছে উনি বের করলেন যে মানে যেই জাদুটা করা হয়েছে, যে কালো জাদুটা করা হয়েছে, এই কালো জাদুটা আসলে কোথায় রাখা হয়েছে উনি এটা আগে বের করলেন। তো তারপর দেখা গেল যে ওদের বাড়ির এখানে একটা শ্মশান ছিল, এর পুরনো অনেক আগের, এখন অবশ্য ওটাতে আসলে কাজ হয় না, বাট ওটা অনেক পুরনো শ্মশান ছিল এর আগে। তো ওই জিনিস ওই জায়গাটা হচ্ছে একটু পরিত্যক্ত বা আপনি নীরব বলতে পারেন। তো ওই জায়গাটায় হচ্ছে আসলে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল বা ব্ল্যাক ম্যাজিকটা পুঁতে রাখা হয়েছিল ওই জায়গায়। সো তারপর হচ্ছে ওদেরকে নিয়ে সবাই যায় ওই জায়গাটায়। ওই জায়গাটায় যাওয়ার পর হচ্ছে মাটি খুঁড়ে একটা মাটির হাড়ির মতো এরকম একটা পাওয়া যায়, এবং ওটার মুখটা বাঁধা ছিল হচ্ছে একটা কাপড় দিয়ে, তবে কাপড়টা হচ্ছে রক্ত মানে রক্তে ভেজা ছিল এরকম একটা টাইপ কাপড়। তো সেটা দিয়ে ওইটার মুখটা বাঁধা ছিল। তো সেটা খোলার পরে ভিতর থেকে আপনার হচ্ছে 32 নাকি 34টার মতো সেটা হচ্ছে খেজুর গাছের কাঁটা পাওয়া যায়, আর হচ্ছে চিল আমরা চিনি, সেই চিলের হচ্ছে আপনার মাথা ছিল না আর এবং হচ্ছে পা ছিল না, এই দুইটা জিনিস ছাড়া হচ্ছে চিলটা একটা চিল মানে একটা সুতোতে, হ্যাঁ মৃত চিল মানে সুতোতে বাঁধা এটা ভিতরে ছিল, আর হচ্ছে একটা কাগজে মানে একটা কাপড়ের মতো এটার ভিতরে হচ্ছে কিছু চুল আর কিছু নখ এরকম জাতীয় কিছু টাইপ ছিল আর কি। তো এগুলোই ওটার ভিতরে ছিল। তো থাকার পরে ওইটা যখন পাওয়া হয় তখন ওগুলো নিয়ে সবকিছু মানে ওই জায়গায় পুড়িয়ে ফেলা হয়। তো পুড়িয়ে ফেলার পর হচ্ছে ওই যে বজ্রের যে শক্তিটা ছিল ওদের উপর, ব্ল্যাক ম্যাজিকের যে শক্তিটা ছিল ওইটা আসলে তখন ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার পর হচ্ছে হুজুর ওই জিনকে আসলে ডাকে এবং জিনকে জিজ্ঞেস করে যে মানে কার প্ররোচনায় তোরা এটা করেছিস। তো জিন বলে যে বান্দরবনের একজন নাকি ওনাদের মানে ওদেরকে দিয়ে এই কাজটা করিয়েছে, মানে বান্দরবনের একজন কবিরাজ বা আপনি বলতে পারেন যে এইসব ইয়ে নিয়ে তিনি কাজ করেন, তো ওনাকে দিয়ে হচ্ছে মানে এই কাজটা করানো হয়েছে। এখন ওনাকে কে বলেছে এই কাজটা করতে এইটা তো জানতে হবে। তারপর এইটা জানার জন্য হচ্ছে ওদের মামা আর হচ্ছে ওই হুজুর এই দুজন হচ্ছে এর পরের দিন বান্দরবন যায় ওই ওনার কাছে। ওনার কাছে যাওয়ার পর উনি মানে বলেন, উনি যেই লোকটার কথা বলেন ওই লোকটাকে তো ওনারা ছিলেন না, তবে ওর মামা ছবি দেখান একটা একটা করে ওনাদের সব কিছুর মানে সবারই ছবি দেখান। সবার ছবি দেখার পরে যেটা বের হয় যে ওর মানে লুসাইফা যে মেয়েটা ছিল ওর হচ্ছে চাচা, ওর চাচা আসলে ব্ল্যাক ম্যাজিকটা করেন, এবং পরবর্তীতে জানা যায় যে জিনিসটা উনি করেছেন হচ্ছে ওদের মানে সম্পত্তির জন্য, মানে সেটা খুবই স্যাডলি। এবং হচ্ছে আপনার যেদিন হচ্ছে লুসাইফা মারা যায় ওদিনও উনি বাসায় এসেছিলেন, মানে বাসায় আসার পর দাফন টাফন করে উনি যে চলে গেছেন এরপরে আর উনি বাসায় যান নাই, এরপরে উনি মানে ওদিন থেকে পলাতক ছিলেন, তো এরপর থেকে আর ওনাকে পাওয়া যায়নি। সো এইটা যখন জানতে পারেন তখন ওর মামা আসলে ওর মাকে তখন কিছু জানান নেই, তখন ওর মামা জাস্ট চলে আসেন। চলে আসার পরই হচ্ছে ওনাদেরকে কিছু না জানিয়ে ওনারা হচ্ছে আগে মানে আইনের কাছে যান মানে পুলিশের কাছে যেয়ে ওইটাকে ইয়ে করেন, তারপর আইন সেই কাজটা করে আর কি। তো তারপর শুনেছিলাম মানে দুই সপ্তাহ পর ওনাকে পাওয়া যায় এবং ওনাকে আইনিগত যে সাজা দেওয়া দরকার ওটা দেওয়ার জন্য নিয়ে যায়। তো এই ছিল ভাইয়া কাহিনী আর প্রথম স্টোরি। স্যাডলি যেটা ওটা হচ্ছে মেয়েটা মারা গেল এবং আর কিছুদিন ওয়েট করলে হয়তো ওর মাকেও আসলে বাঁচানো যেত না, যেটা আসলে খুবই স্যাড।
এক্স্যাক্টলি। এবং আজকে যদি আমরা ফারিয়াপুর ঘটনা এবং জাকারিয়ার ঘটনা, দুটো ঘটনা প্রায় সিমিলার ঘটনা, যে সম্পত্তির জন্য ব্ল্যাক ম্যাজিক। সো আমরা দিনকে দিন আসলে সভ্য হতে গিয়ে কি তাহলে ভুল পথে কি হাঁটছি, এইটা একটা প্রশ্ন কিন্তু রয়ে গেল এবং একটা বড় প্রশ্ন বা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আজকে আমরা ভূত স্টুডিওর মাধ্যমে জানাতে চাই। আমরা চাই না যে এই ধরনের বাজে কাজ বা এই ধরনের খারাপ কাজ থেকে আর কোনো প্রিয় মানুষকে আমরা হারাই। দ্বিতীয়ত যেটা বলবো, এই ধরনের কাজ কিন্তু একদম প্রত্যেকটা ধর্মেই কিন্তু বারণ রয়েছে এবং যেহেতু আমি মুসলিম ধর্মটা বিলংস করছি সেই জায়গা থেকে বলি যে সেটা হচ্ছে যে 100% হারাম এবং কুফরি করা। তো এই ধরনের কাজে যারা যদি বলি যে নিয়োজিত থাকবেন তারা কিন্তু এটার জন্য কোনো না কোনো দিন জবাবদিহি করতেই হবে আপনাকে। অনেকে আছেন আমাদের সাথে, রাতুল বলছেন ঘটনাগুলো বেশ ভালো লাগছে, সিলভিয়া বলছেন তিনি আমাদের সাথেই আছেন এবং ঘটনাটা বেশ স্যাড, রনি আছেন আমাদের সাথে, তুন্না বলছেন তিনি আমাদের সাথে আছেন এই মুহূর্তে ফার্মগেট থেকে, আরো অনেকেই দেখতে পাচ্ছি। যেমনটা হচ্ছে আমাদের সাথে আছেন কাশফিয়া, তিনি শুনছেন ঢাকা মেডিকেল থেকে এই মুহূর্তে, ঢাকা মেডিকেলের হোস্টেল থেকে তিনি শুনছেন এবং তার বন্ধুরাও শুনছেন আমাদের সাথে আছেন তিনি জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। সো আসছে পর্বে আপনাকে আমরা চাই এবং আমি চাই যে আপনি আসুন এবং আপনার সঙ্গে ঘটে যাওয়া হরর এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করুন। আর শেয়ার করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন, মোবাইল ফোনের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর নাম, লোকেশন, প্রফেশন পাঠাবেন 26969 নাম্বারে। জাকারিয়ার কাছে যাব, তার দ্বিতীয় ঘটনাটা শুনবো আর বেশ কিছু ঘটনা কিন্তু রয়েছে জাকারিয়ার কাছে। এখন তার সেকেন্ড স্টোরিটা শুনবো। জাকারিয়ার সেকেন্ড ঘটনাটা কোথাকার বা কার সঙ্গে ঘটেছে?
আর সেকেন্ড যে স্টোরি সেটা হচ্ছে আপনার সাইনবোর্ড সাদ্দাম মার্কেট যে আমরা বলি ওই জায়গাটা আসলে ঘটনা। এটা হয় আসলে মূলত আমাদের যে হেড টিচার ছিলেন ওনার ঘটনা, তবে এটা আমার সচক্ষে দেখা আসলে। সেটা হচ্ছে আমরা যখন একদিন পড়তেছিলাম বিকালবেলা, তো বিকালবেলা পড়ার সময় হচ্ছে আমাদের যে হেড টিচার আছেন উনি আমাদেরকে ডাক দেন, আমাদেরকে দুজনকে ডাক দিয়ে বলেন যে তোমরা দুজন দুইটা কোরআন শরীফ নিয়ে তোমরা আমার সাথে আসো। তো আমরা প্রথমত ভাবলাম যে হয়তো কেউ অসুস্থ হয়েছেন বা এরকম কোনো কিছু, হয়তো খতম প্রথম পড়তে হয় কিনা এরকম, বা কোরআন শরীফ তেলাওয়াত করতে হয় কিনা এরকম একটা ভেবে আমরা হুজুরের পিছনে পিছনে গেল। সো যাওয়ার পরে হচ্ছে উনি ওনাদের বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে যাওয়ার পর হচ্ছে আমরা দেখতে পেলাম যে ওনার যে স্ত্রী আছেন উনি মানে বিছানায় শোয়া এবং উনি জাস্ট শুয়েছিলেন। আমরা যাওয়ার মানে রাগ পর্যন্ত উনি কোনো রকম কোনো অ্যাক্টিভিটিস দেখান নাই। তো আমরা যে হচ্ছে দুজন দুই পাশে বসলাম কোরআন শরীফ নিয়ে। বসার পরে হুজুর আমাদেরকে বললেন যে তুমি সুরা যে ইয়া আছে সুরা ইয়াসিন তোমরা দুজন একসাথে পড়বা যাতে দুজন আকপিস না হয়ে যায়। দুজন দুই কানে, আমরা দুই কানের পাশে বসা ছিলাম। তো হুজুর বললেন যে তোমরা একসাথে এক ধাসে তোমরা আসলে ইয়াসিন সুরাটা পড়ো। তো তারপর আমরা পড়া শুরু করলাম এবং পড়া শুরু করার প্রায় ধরেন আধা পৃষ্ঠা এরকম পড়ার পর তখন দেখলাম যে ওনার স্ত্রী যে শুয়েছিল বা মানে ঘুমিয়েছিল ধরা যায়, সেইখান থেকে উনি মানে চিৎকার দিয়ে উঠলেন, চিৎকার দিয়ে উঠলেন এবং উনি গোঙাতে থাকলেন যেটাকে আমরা বলি। সো গোঙাতে থাকা একটাকালীন সময় আমরা দেখতে পেলাম যে হুজুর একটা মানে প্রিজে উনি একটা সরিষার তেলের মধ্যে কিছু পরে হচ্ছে ফু দিয়ে একটা পড়া সরিষার তেল ওটা হচ্ছে ওনার স্ত্রীর মানে নাকে কানে দিচ্ছিলেন আর কি। তো দেওয়ার সাথে সাথে উনি একটু দমে যাচ্ছিল। আবার কিছুক্ষণ পর যখন আমরা মানে পড়া শুরু করলাম তখন হচ্ছে আবার উনি সেই চিৎকার নিয়ে সেই গোহানিটা করতে শুরু করলেন এবং তখন আসলে আমি বুঝতে পারলাম যে না, বিষয়টা এরকম কেন কিছু, এর আগে আসলে আমি বুঝিনি। সো তারপর হচ্ছে আমরা একবার শেষ করলাম, শেষ করার পর হচ্ছে পরবর্তীতে যখন আবারও শুরু করলাম তখনও উনি আমার কী করলেন, আমার মানে যে জামা ছিল ওই জামাটা মানে ধরলেন, ধরে হচ্ছে আমার মানে জামাটা ছিঁড়ে ফেলবেন এরকম একটি অবস্থা। তো তখন আমি একটু ভয় পেয়ে একটু ভয়ে ভয়ে পড়তেছিলাম। তারপর হচ্ছে হুজুর বলতেছে যে না, তুমি পড়তে থাকো, তুমি ভয় পেও না, তুমি পড়তে থাকো, তুমি পড়া যাতে বন্ধ না হয়। আর হচ্ছে দুজনকে একসাথেই মানে পড়তে বললো এক লাইনে। তো তারপর আমরা পড়তেছিলাম, আর হুজুর হচ্ছে ওই যে তেলটা ছিল ওটা দিয়ে মানে ওটা কন্টিনিউয়াসলি দিতে মানে দিতে ছিল। তো তারপর আসলে একটা সময় দেখা গেছে যে একটু মানে চুপ হয়ে যায়। চুপ হয়ে যাওয়ার পর বললো যে থাকে এখন আর পড়া লাগবে না, মনে হয় চলে গেছে। চলে যাওয়ার পর হচ্ছে আমরা তখন একটু পড়া অফ করি। পড়া অফ করার পর প্রায় আরও দুই তিন মিনিট পর আবারও চলে আসে। চলে আসার পর উনি বললেন যে আবারও মানে শুরু করো তোমরা। তখন আমরা আবারও পড়া শুরু করলাম। তো পড়া শুরু করার একটা পর্যায়ে দেখা গেল যে উনি মানে হাতটা ঝাড়ি দিয়ে, আমার হাতে যে মানে কোরআন শরীফটা ছিল, উনি হাতটা ঝাড়ি দিয়ে হচ্ছে কোরআন শরীফটা মেঝেতে ফেলে দিল। তো মেঝেতে ফেলে দেওয়ার এই যে এতটুকু সময় যে আমি কোরআন শরীফটা আবার গিয়ে উঠি, আবার পৃষ্ঠাটা বের করে আবার পড়া শুরু করব, এতটুকু সময় হচ্ছে উনি শোয়া থেকে উঠে মানে একদম সবাইকে খামচা খামচি করতে শুরু, মানে এরকম একটি অবস্থা। তখন ওনাকে দুজন ওনার যে হুজুর যে ছিল উনি আর হচ্ছে হুজুরের শালা, ওনারা দুজন হচ্ছে ওনাকে মানে জোরে ধরেন, ধরার পর যাতে উনি মানে মুভটা না করতে পারে এই জন্য ওনাকে ধরে শক্ত করে ধরে রাখেন। তারপর হচ্ছে আমি অনেক ইয়ে করার পর আবারও বের করি, বের করে হচ্ছে আবারও পড়া শুরু করি। যখন পড়া শুরু করি তখন আবার আগের রূপে চলে যায়। মানে যতক্ষণ আমরা পড়তেছিলাম ততক্ষণ সেটা শান্ত ছিল, বাট যখন একটু মানে মনে করেন যে একায়াত পড়তে একটু শ্বাস নিতে হয় বা একটু থামতে হয়, তো ওই থামাটাই আসলে চিৎকারটা বা ওই গুঙানিটা মানে দিচ্ছিল ওই সময়টা। তো তারপর একটা সময় হুজুর যখন প্রায় আমাদেরকে পাঁচবার পড়তে বললেন যে সূরা ইয়াসিন একসাথে দুজনকে মানে পাঁচবার পড়তে বললেন, পাঁচবার পড়া শেষ হওয়ার পর হচ্ছে মানে হুজুর ওই যে মানে যেই ভিতরে যে জিনটা আছে ওনাকে বলতেছে যে তুই কি হিন্দু নাকি মুসলমান। তো ও বলতেছে যে ও হিন্দু, এবং উনি বলল যে মানে 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 কতজন আসছিস তোরা ভিতরে। তো উনি ওই জিনটা বলল যে আমরা তিনজন আছি বর্তমানে। তো হুজুর বললেন যে তোরা যতজনই থাকুস কোনো প্রবলেম নেই, তোদেরকে মানে শায়েস্তা করার লাঠি আমার কাছে আছে। তো তারপর হুজুর আরও মানে যেই তেলটা আসলে দিচ্ছিলেন ওই তেলটার মধ্যে আরও কিছু মানে পরে ফু দিলেন। ফু দেওয়ার পরে হচ্ছে এটা যখন কানের মধ্যে দিচ্ছিলেন তখন ওর মানে একটু মানে জ্বলন্ত হচ্ছিল এরকম অবস্থা। তো তারপর ও হুজুর বলল যে মানে কেন এসেছিস ওর পিছনে। তো ও বলল যে একদিন মানে ছাদে যাওয়ার জন্য, ছাদে যাওয়ার পর হচ্ছে ওরা আসলে জিন আসলে বেশিরভাগ ছাদে থাকে, অনেক ছাদে হচ্ছে ওদের বাসা থাকে। তো ওইখান থেকে আসলে ওর প্রতি মানে জিনদের আকর্ষণটা বেড়ে যায়। তো বেড়ে যাওয়ার পর হচ্ছে মানে ওর পিছনে কন্টিনিউয়াসলি মানে লেগে থাকে আর কি, মানে এবং ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এরকম একটি অবস্থা। তো তারপর হুজুর মানে পরবর্তীতে আমাদেরকে মানে যেটা বললো যে এর আগে প্রায় আপনার ছয়টা জিন আসছিল, মানে যেটা আগে মানে ঘটনা ঘটে গেছে আমার আমাকে যাওয়ার আগে। সো ছয়টা জিনের মধ্যে থেকে আপনার চারটা জিন হুজুরের কাছে বন্দি আছে বর্তমানে, আর দুইটা জিন হচ্ছে মানে পালিয়ে যায় আর কি সম্ভবত। তো ওই চারটা জিন মানে রিজন এটাও ছিল জিনদের যে ওই চারটা জিনকেও ছেড়ে দিতে হবে এবং ওকেও মানে দিয়ে দিতে হবে, এরকম ওদের দাবিটা ছিল আসলে। তো এটার পরে প্রায় রাত তখন আপনার দশটা, এই সময়টাতে আসলে চলে যায় যে এরপর থেকে আর কোনো উৎপাত করে নাই। তো হুজুর বললো যে তোমরা পাশের রুমে শুয়ে থাকো, আবার হয়তো ভোর টাইমে বা ওই সময়টাতে আবার আসতে পারে, এরকম একটা ইয়া করে বললেন যে তোমরা এখন শুয়ে থাকো, এখন কোনো সমস্যা নেই। তো তারপর হচ্ছে আমরা পাশের রুমে শুয়ে যাই এবং ঘুমের এক পর্যায়ে আবারও সেই মানে চিৎকারের আওয়াজ শুনে আমরা আবার দৌড়ে যাই সেই ঘরে। তো তখন দেখি ভাই ও মানে উনি যে হুজুরের যে ওয়াইফ উনি ছিলেন, উনি খাট থেকে উঠে আপনার যে ড্রেসিং টেবিল থাকে ওই ওগুলোর যে কাঁচ থাকে এগুলো মানে ঘুষিয়ে ঘুষিয়ে ভাঙতেছে এরকম। তারপর ওনাকে আসলে আমরা তো সবাই পাশের রুমে ছিলাম এই জন্য কন্ট্রোলটা ছিল না ওই সময়টাতে। তারপর সবাই গিয়ে ওনাকে আবার ধরে আবারও শোয়ানো হয়। শোয়ানোর পরে হচ্ছে তারা মানে ডিসাইড করে যে এখন একটা বড় অ্যাকশনে যাবে। তো তখন হুজুর ভালোভাবে বসেন, বসার পরে কিছু মানে দোয়া কালাম পরে ফু দেওয়ার পরে ও মানে একটু বাধা হয়ে যায় এরকম একটি অবস্থা। বাধার পরে ওকে আসলে প্রথমত ওকে মুসলমান বানানোর চেষ্টা করে। তো হুজুর বলে যে ওকে কালিমা পড়তে, বাট ও কালিমা পড়তে একদমই না, ও কালিমা পড়বেই না। এই পর্যায়ে হুজুর বলল যে তুই যদি কালিমা না পড়িস বা তোরা যদি কালিমা না পড়িস তাহলে তোদেরকেও ওই আগের চারটা জিনের মতো কিন্তু বেঁধে রাখবো বা বন্দি করে রাখবো। তো তারাও বলতেছে যে না, ওই ওদেরকে তো ছাড়তে হবেই, প্লাস ওকেও তোকে দিতে হবে, এরকম একটি দাবি ওদের। সো তারপর একটা পর্যায়ে হুজুর মানে খুবই চাপ দেয় ওদেরকে, খুবই স্ট্রেস দেয়। একটা পর্যায়ে দেখা গেছে যে ওরা মানে মানতে টুরিয়া হয়। তারপরও ওরা মানে কালিমা মানতে নারাজ বা মুসলমান যে হবে এইটা মানতে নারাজ, বাকি ওকে মানে ছেড়ে যেতে মানে একটু রাজি হয়। কিন্তু ওদের দাবি থাকে যে ওই আগের যে বন্দী করা যে জিনগুলো ছিল ওগুলোকে যদি ছেড়ে দেয় তাহলে ওকে কিছু করবে না, ওকে না করে মানে চলে যাবে। তো তারপর হুজুর বললো যে না, তোদেরকে কেন বিশ্বাস করবো, তোরা তো মিথ্যা কথাও বলতে পারিস, বা ওদেরকে ছেড়ে দিলাম তারপরে হয়তো আবার চলে আসতে পারিস। পরে বললো যে না, আমরা চলে যাবো, আমরা কোনো ইয়ে করবো না। তো তারপর বলছে যে যা চলে যা, আর আমাদের পাশে যে একটা গাছ ছিল ওই গাছে একটা ডালা বাকি কিছু একটা ভেঙে দিয়ে যাবে। তো তারপর হুজুর বলতেছিল যে দেখো মানে ও ভাঙছে কিনা, বা একজনকে পাঠাই দিছে ওই জায়গায় যে দেখো। দেখলাম যে না, তখনও ভাঙে নাই। তো তখন ভাঙে নাই প্রায় পাঁচ মিনিট, হুজুরও ওদিক থেকে বলতেছে, ও চুপ, হুজুরের মানে ওয়াইফও চুপ, আবার ওদিক থেকে হচ্ছে গাছেরও কোনো আসলে মুভমেন্ট দেখা যায় নাই, যেটা গাছপালা ভাঙার ওমন কোনো চিহ্ন আসলে দেখা যায় নাই। তো তারপর হচ্ছে পাঁচ মিনিট পর বলতেছে যে হুজুর কি একটু যাস নাই, তখন আসলে উনি আবার মানে হাসাহাসি শুরু করলেন এরকম একটি অবস্থা। তখন হুজুর বলতেছে তুই কি আমার সাথে মজা করতেছিস, হ্যাঁ এটা কি তুই মানে মজা পাইছিস এরকম? তো তারপর হাসি হেসে বলতেছে যে না, আমি আসলে তোর সাথে মজা করছি, আমি তোকে ছেড়ে যাবো না কখনোই। এইগুলো বলার পরে হুজুর আসলে ওইটারও মানে হুজুরের একটু মেজাজ গরম হয়ে যায় তখন। তারপর হচ্ছে হুজুরের যে বড় শালা উনি তখনও ছিলেন না, উনি ওই সময়টাতে আসেন, উনিও হচ্ছেন একজন মুফতি। তো উনি আসার পরে হচ্ছে দুজন মিলে আসলে বসে তারপর হচ্ছে মানে অ্যাকশনে যান, ওর ওকে মানে প্রথমত ওকে বাঁধেন, বাঁধার পরে তারপরে ওকে মানে বন্দি করার যে একটা মানে চেষ্টা করেন। চেষ্টা করার পর একটা পর্যায়ে ওনারা সফল হন। ওই মানে যে জিনটা ছিল, তিনটা জিন ছিল ওই জায়গায়, ওই তিনটা জিনের থেকে দুইটা জিনকে বন্দি করা হয় এবং আরেকটা জিন হচ্ছে আগের মতো মানে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে ওই জিনটা পালিয়ে যাওয়ার সময় বলে যায় যে ওদের মানে সর্দারকে নিয়ে আসবে, এরকম একটি অবস্থা, মানে এরকম মানে তুলকালাম করে ফেলবে, এই এরকম একটি পর্যায়ে চলে যায়। সো দেন হচ্ছে আমরা আর ওই দিকে বেশিক্ষণ থাকিনি, ওই রাতটাই ছিলাম আসলে। ওই রাতটা থাকার পর পরবর্তী যে যখন ভোর হয়ে যায় তখন আসলে আমরা চলে আসি। তারপরের ঘটনাটা আসলে ওরকমভাবে আমি জানি না, তবে তার হুজুর বলেন যে তার পরবর্তীতে প্রায় ওনাদের একটা সন্তান হয়েছিল। ওই সন্তানের হচ্ছে একটা জিনিস দেখা যায় যে ওনার মানে সন্তানের বাম চোখটা মানে ডান চোখটা ফুটে গেছিল কিন্তু বাম চোখটা তখনও ফুটে নাই। প্লাস ধরেন আপনার দুই বছর বয়স হয়ে যাওয়ার পরও ওর চোখটা মানে ভিতরে লড়তেছিল, বাট ওর পাপড়িটা যেটা ওটা আর খুলেন, এরকম একটা অবস্থায় মানে ওনাদের বাচ্চাটা হয়।
ভালো লাগলো, স্পেশালি ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটা বেশ ইন্টারেস্টিং ছিল। এদিকে মুক্তার বলছেন তিনি আছেন ওদের সাথে, নাজমুল হাসান কায়েস আছেন ওদের সাথে দেখতে পাচ্ছি, আব্দুল আল মামুন বলছেন তিনি আছেন এই মুহূর্তে, আচ্ছা বদরহাট থেকে শুনছেন, বদরহাট থেকে চট্টগ্রাম থেকে তিনি শুনছেন আমাদেরকে। ইমরুল আছেন ওদের সাথে, কাজী মাইনুল হক বলছেন তিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং রাতে মোটামুটি প্রায় সময় কিন্তু অনলাইনেও ইউটিউবেও তিনি পুরনো এপিসোডগুলো শুনে থাকেন এবং আজকে লাইভ এপিসোডটা দেখছেন, থ্যাংক ইউ। ইকবাল ভাই সহ আরো অনেকে আমাদের সঙ্গে রয়েছেন এবং এই মুহূর্তে যেটা বলতে চাই সেটা হচ্ছে সময়টা একদমই আমাদের মোটামুটি শেষের দিকে। তো যদি বলা হয় যে দুটো ঘটনার মধ্যে বেস্ট যেই ঘটনাটা আপনার কাছে মনে হয় সেই ঘটনাটা আপনি আমাদেরকে শোনাবেন এবং সর্বশেষ ঘটনাটা শুনবো আমরা আপনার কাছ থেকে।
জি অবশ্যই। তো আমার যে সর্বশেষ যে ঘটনা এটা হচ্ছে, আমরা একবার তাবলিগে গিয়েছিলাম আমাদের এলাকা থেকে। তো ওই তাবলিগে যাওয়ার পরে হচ্ছে ওই জায়গায় আসলে ঘটনাটা ঘটে। তো আমরা যেই মসজিদে আসলে তাবলিগে যাই, ওই মসজিদটা ছিল হচ্ছে একটু গ্রাম্য এলাকায় বা একটু মানে ঘর কম গাছপালা বেশি এরকম একটা জায়গা। তো যাওয়ার পরে সব কিছু ঠিকঠাকই ছিল, আমরা প্রায় 10 জনের মতো একটা টিম গিয়েছিলাম তাবলিগে। তো যাওয়ার পর থেকে আসলে তাবলিগে যেটা হয় আসলে সেটাই চলতেছিল। তো ঘটনাটা শুরু হয় হচ্ছে ওদিন রাত্রেবেলা। ওদিন রাত্রেবেলা আমরা হচ্ছে মসজিদেই মানে ঘুমিয়েছিলাম ওদিন রাত্রে। তো 10 জন হচ্ছে আমরা, সাধারণত হুজুরা বলে যে তোমরা মসজিদের সামনের কাতার বা দুই কাতার মানে প্রথম দুই কাতারে আসলে কাউকে থাকতে না করে রাত্রেবেলা, কারণ হচ্ছে যে অনেক দেখা যায় যে অনেক জিন ওই সময় এসে নামাজ পড়ে অনেক মসজিদে দেখা যায়। তো এই জন্য আমরা হচ্ছে একদম শেষের যে কাতারটা ওই কাতারে হচ্ছে আমরা সবাই সিট করে সেখানে হচ্ছে আমরা ঘুমিয়ে থাকি। তো ঘটনাটা হয় হচ্ছে আমাদের সাথে একজন যিনি ছিলেন সাথী ভাই ছিলেন, তো উনি মাঝরাতে হচ্ছে উঠেন, উঠার পরে হচ্ছে উনি কিছু মানুষকে দেখতে পান যারা আসলে সামনের কাতারে বসে আছে, প্রায় 5 থেকে 6 জনের মতো এরকম, এবং ওনারা হচ্ছে প্রায় অনেকটা মানে কাপড়ে মোড়ানো টাইপ, সাদা একটা কাপড়ে মোড়ানো টাইপ এরকম একটি ইয়া, তবে সাধারণ মানুষ থেকে ওনাদের হাইটটা একটু বড়। তো এইটা দেখে উনি আর উনি ঘুম থেকে উঠেন নাই, উনি ওইভাবেই সিটার মধ্যে শুয়েই আসলে বিষয়টা দেখতেছিলেন যে কি হয় ঘটনা। তো দেখতেছেন যে ওরা নামাজ পড়তেছে আসলে। তো উনি যেটা করেন, উনি হচ্ছে আসলে আমাদের টিমের সাথে হচ্ছে কিছু মানে কম বয়সী ছেলে পেলেও ছিল, তো ওনাদেরকে ওদেরকে আসলে ডাক দেন, উনি ওদেরকে ডাক দিয়ে বিহানের বিষয়টা দেখতে বলেন। তবে ওদেরকে ডাক দেওয়ার পর যেটা দেখা যায় যে ওরা কোনো জিনিস দেখতেছিল না তখন, তবে ওই যে মানে সাথী ভাই ছিলেন উনি শুধু হ্যাঁ উনি শুধু দেখতেছিলেন, বাকিরা দেখতেছিলেন না। তো ওরা হচ্ছে মজার ছলে আপনার যে কমবয়সী যে ছেলেগুলো ছিল ওরা মজার ছলে সামনের কাতারে চলে যায় এবং মানে যেটা বলে যে কেউ থাকলে একটু দুষ্টামি দুষ্টামি করে। তো যেটার কারণে আসলে ওদের মধ্যে একটু মানে বিভেদ ঘটে, সেটার কারণে আর কি ওরা একটু রাগান্বিত হয়। তো ওই সময় আসলে ওরা কিছু করে নাই বা ওই সময় কোনো ওদের কোনো অ্যাক্টিভিটিস দেখা যায়নি, দেন হচ্ছে ওরা চলে যায়। এবং চলে যাওয়ার পর হচ্ছে উনি ওদেরকে ধমক টমক দিয়ে আবারও সিটে এসে শুয়ে দেন। তো ঘুমানোর পরে পরের দিন আসলে উনি আমির সাহেবকে জানান বিষয়টা, যে এরকম এরকম আমি তো দেখছি এখন ওরা তো এরকম এরকম করে ফেলছে, এখন এটা কি কোনো সমস্যা হবে কিনা বা এটার কোনো মানে বিপ্রক্রিয়া হবে কিনা। তো উনি বলতেছেন যে আসলে এই সময়টা তো আমি তো তোমাদেরকে বলছি যে মসজিদে আসলে রাত্রেবেলা সামনের দুই কাতারে হচ্ছে অনেক অনেক সময় জিনেরা এসে নামাজ পড়েন, এটা স্বাভাবিক, অনেক জায়গায় ঘটে বিষয়টা, তবে ওদেরকে ডিস্টার্ব করাটা কিন্তু আসলে ঠিক না। তো দেখা গেছে যে আপনার ভালো জিন হলো আপনি যখন ওদেরকে ডিস্টার্ব করবেন তখন ওরা একটু রাগান্বিত হবেই, এবং ওই রাগার ওই রাগের কারণে আপনাকে কিছু একটা করে ফেললে ওটা কিন্তু আপনি সামলাতে পারবেন না বা এরকম কোনো কিছু হলে আপনি এটা নিতে পারবেন না। তো হুজুর বললেন যে এখনও তো অমন কিছু কোনো মানে অমন কোনো ঘটনা ঘটে নাই, তবে তোমরা রাত্রের জন্য অপেক্ষা করো, যদি আজকে রাতে কোনো ঘটনা ঘটে আমাকে ডাক দিবে, আমি আসলে বিষয়টা দেখব তারপর কি হয় না হয়। তো তারপর ওই রাত্রে হচ্ছে আবার উনি শুয়ে থাকেন এবং ওই দিন আর নামাজ পড়তে দেখা যায় না, তবে ওই যে মানে যে ছেলেগুলো ছিল ওদের মধ্যে একজন হুট করে মানে ও চোখ বন্ধ ও ঘুমাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে ঘুম থেকে মানে সিট থেকে উঠে চোখ বন্ধ অবস্থায় মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। মসজিদ থেকে বের হয়ে হচ্ছে মসজিদের পাশে মানে যে অজুখানা ছিল এই অজুখানার পিছনে হচ্ছে বা কিছু গাছপালা ছিল বা আপনি একটা ঝোপঝাড় বলতে পারেন, সো ওই জায়গায় হচ্ছে ওকে নিয়ে যায়। এবং এই জিনিসটা ওই রাতে আসলে কেউ ঘুমায় নাই এর মধ্যে কয়েকজন, আসলে এই জিনিসটা দেখার জন্য যে কোনো ওদের কোনো মানে অ্যাক্টিভিটিস দেখা যায় কিনা, এই জন্য অনেকেই ঘুমায় নাই। সো এটা যখন দেখেন তখন আমির সাহেবকে ডাক দেন, আমির সাহেবকে ডাক দিয়ে হচ্ছে ওর পিছনে পিছনে যান। ওর পিছনে পিছনে যাওয়ার পর দেখা যায় যে ওকে ওই ঝোপঝাড়ের মধ্যে নিয়ে ফেলে মানে ফেলে দেন এবং ওখানেই মানে ওখানেই ঘুমাতে থাকে। ও কিন্তু মানে চোখ বন্ধ অবস্থায়, ও কিছু জানেও না। তো তারপর আমি সব এটা দেখে তারপর মানে এতুল গুসুর তেতুল গুসুর পরে ওকে ফুটো দিয়ে আবার ওকে মানে ওর সিটা নিয়ে আসে ওকে, তখন ওর ঘুম ভেঙে যায় আর কি, তখন ও কিছু বুঝতে পারে না যে ওর সাথে কি ঘটেছে বা কি হয়েছিল ওর সাথে, তখন ওকে নিয়ে আবার শুয়ে মানে শোয়া দেয়। কিন্তু শোয়া দেওয়ার পর হচ্ছে আপনার ওই জায়গার যেই ইমাম সাহেব ছিল আমির সাহেব হচ্ছে ওই ইমাম সাহেবের সাথে আসলে বসে যে বিষয়টা নিয়ে হুজুর এরকম এরকম হয়ে গেছে এখন মানে কি করব কি করা যায়। তো হুজুর বলতেছেন যে আপনারা এক কাজ করেন, আপনারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চান, কারণ আল্লাহর এগুলো সৃষ্টিকর্তা উনি আল্লাহ, আল্লাহ যদি পারেন তাহলে ওরা আর কোনো কিছু করতে পারবেন না। তো ওই দিনই আসলে সবাই একটু আমলটা বাড়িয়ে দেয়, আসলে তাবলিকে এমনি সবাই আমলই করে। তারপর হচ্ছে ওই দিন হুজুর বলেন যে তোমরা একটু এইটার কারণে হচ্ছে তোমরা কয়েক রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাও বা আল্লাহর কাছে ক্ষমা চাও যে আল্লাহ মানে ভুল করে ফেলেছি তুমি ক্ষমা করে দাও। তো তারপর আসলে সবাই ওই দিন আসলে বাড়তি করে নফল নামাজ পড়া হয় এইটার কারণে এবং সবাই আল্লাহর কাছে মাফ চায়। মাফ চাওয়ার পরে হচ্ছে দেখা যায় যে ওই দিনের পর থেকে বা ওই দিন থেকে আর ওরকম কোনো ঘটনা ঘটে নাই বা ওরকম কোনো অ্যাক্টিভিটিস দেখা যায়নি। তো এই ছিল ভাই আমার থার্ড স্টোরি।
ওকে, এবং সর্বশেষ ঘটনাটা আমরা শুনছিলাম জাকারিয়ার। জাকারিয়া অসংখ্য ধন্যবাদ, ইনশাল্লাহ আবারও কোনো না কোনো একদিন ভূত স্টুডিওর এপিসোডে দেখা হয়ে যাবে, খুব ভালো থাকবেন
আপনি। আপনি ভালো থাকবেন।
এনিওয়েজ, আমরা জাকারিয়াকে বিদায় দিব এবং একই সঙ্গে আপনাকে যেটা মনে করিয়ে দিতে চাই, পরের পর্বে আসছে পর্বে যদি আপনি ভূত স্টুডিওতে আসতে চান, ঝটপট করে যেটা করবেন সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। এবং আমরা একদমই শেষ মুহূর্তে তো ঝটপট করে আপনাকে মনে করিয়ে দিতে চাই, যদি আপনি আগামী পর্বে আসতে চান মোবাইলের এসএমএস অপশনে যে টাইপ করবেন আরবিএস, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। মাহফুজা ছিলেন আমাদের সাথে, ছিলেন আমাদের সাথে অর্ণব আর বুশরা বলছিলেন গল্পগুলো বেশ ভালো লাগলো এবং আগামী পর্বে কোনো না কোনো একদিন দেখা হবেই। থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে এই মুহূর্তে অনেক সহ আরো অনেকগুলো বন্ধু, যেমনটা হিমাদ্রি বলছিল ভূত স্টুডিও সবসময় আমার কাছে বেস্ট লাগে এবং ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে মৃন্ময়, আছেন দেখতে পাচ্ছি খালিকুজ্জামান, তিনি বলছেন তিনি এবং তার দুই ছেলে আমাদেরকে শুনছেন। তো এই প্রাপ্তিগুলো আমাদের জন্য বিশাল প্রাপ্তি যে পরিবারের সবাই মিলে যখন আপনারা এনজয় করেন একটা রেডিও প্রোগ্রাম বা আপনি জাগো এফএমের সঙ্গে যখন থাকেন, এই জিনিসগুলো আমাদের কাছে ভীষণ রকম ভালো লাগে। আশা করছি পরবর্তীতেও আপনি আমাদের সঙ্গে নিয়মিতভাবে এভাবে যুক্ত থাকবেন। সো ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, আগামী পর্বে আপনাকে ভূত স্টুডিওতে আসবার আমন্ত্রণ জানিয়ে, আগামী পর্ব আপনি যেন দেখেন সেই আমন্ত্রণটি জানিয়ে আজকের মতো এখান থেকে অপূর্ব বিদায় নিচ্ছে। ফেসবুকে যেকোনো সময় আপনি আমাকে চাইলেই ইনবক্স করতে পারবেন facebook.com/apurba.fm এই ঠিকানাতে, এবং রেজিস্ট্রেশনের নিয়মটা অলরেডি আমরা জানিয়েছি facebook.com/apurba.fm, সেখানেও আমি এর আগেও অনেককে ইনবক্সে বলেছি যে নিয়ম একটাই, আরবিএস তারপর নাম লোকেশন প্রফেশন পাঠিয়ে দিতে হবে 26969 নম্বরে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, শুভরাত্রি, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।